নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকে উপস্থিত হয়েছি এখনই সময় অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায়ের পালা, অর্থাৎ শেষ মুহূর্তের দিকে আমরা চলে আসছি। আর মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছেন এখনই সময়। বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা শুনে আসছি প্রতিদিন আল্লাহ তাআলার দয়ায়। আজকেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়া দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি সাথে থাকেন তো অনেক কিছু জানার হবে, অনেক কিছু শিখতে পারবো আমরা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন নিয়মিতভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম পাঠ করবেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যতটুকু আমল আছে নিয়মিতভাবে সেই আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানাবো। বিষয় জানানোর পরে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে রাশেদ মাদানী ভাই আছেন। আমরা রাশেদ মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বাড়ি তালা শ্রবণ করব। প্রতিটা কাজের পূর্বে, প্রতিটা বিষয়ের পূর্বে যেই কাজটা আপনি করতে চান, যা যেটা আপনি করার জন্য টার্গেট নিয়েছেন, এই কাজ করার পূর্বে যদি আপনি এর সওয়াব, এর ফজিলত, এর উপকারিতা জানেন, তবে ওই কাজের প্রতি আপনার আগ্রহ কিন্তু বেশি থাকবে, ওই কাজ করতে আপনার বেশি ভালো লাগবে। কেননা ওই কাজ সম্পর্কে আপনার জানা আছে, ওই কাজ সম্পর্কে আপনার আইডিয়া আছে। যদি না জানেন তবে সেই কাজটা আপনার হয়তো যাবে, তবে তৃপ্তির সাথে আর সেটা হচ্ছে না। আর নেকির বিষয়টাও তেমন, নেকির বিষয়টাও এমন, যে বিষয়ে, যে ইবাদতের, যে আমলের সওয়াবের কথা আমরা শুনবো, তখন ওই ইবাদত করার প্রতি আমাদের একটা লোভ চলে আসবে, ওই ইবাদতটা কিভাবে আমরা করতে পারি আর কিভাবে সম্পন্ন করতে পারি। যেমন হজের কথাটা সচরাচর ওলামা একরাম বলতে থাকেন, আলিমে দিন আমাদেরকে শোনাতে থাকেন হজের সওয়াব, সেখানে হেরেম শরীফ আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে, এবং হজের সেখানে কোরবানি দেওয়া হয়, তো এই ফজিলতগুলো আমরা বারবার শুনতে থাকি। আর এই কারণে আশেকানে রসুলের অন্তরে হজের প্রতি কিন্তু এক দুর্বলতাও আছে, যখনই কারো উপরে হজ ফরজ হয়ে যায় সে সাথে সাথে হজে চলে যায়। কারণ আমি এ ব্যাপারে জানি কত ফজিলত আছে, কত সওয়াব আমার জন্য আছে। প্রতিটা নেক কাজের ফজিলত যখন আমরা জানতে পারবো, তখন তার প্রতি লোভটা আমাদের বেড়ে যাবে, কখন আমি এটা আদায় করবো, কখন আমি করবো এটা। এজন্য আজকের বিষয় রেখেছি নেকি লাভের উৎসাহ, এই নেকিগুলো লাভের উৎসাহ কিভাবে আমরা পাবো, বলি সেটা নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত, জিক্রুল্লাহ, দুরুদ সালাম, উমরা, হজ সফর, হ্যাঁ, ইলমেদিন শেখা, এই যে ভালো ভালো কাজগুলো আছে, আমল ইবাদত আছে, এর উৎসাহ কিভাবে আমাদের মধ্যে বাড়বে, আজকের বিষয় আমরা এটাই রেখেছি। নেকি লাভের উৎসাহ প্রদান বা উৎসাহ কিভাবে অর্জন হবে, সাথে আমাদের নূর হোসেন ভাইও আছেন, তার থেকে শুনবো কথা। এর পূর্বে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রাশেদ মাদানী ভাইয়ের কাছে যাই, হামদে বাড়ি তালা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله 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 هو الله الله هو الله الله هو الله الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله میں ہوں بندہ وہ مولا کون ہے اپنا اس کے سوا میں ہوں بندہ وہ مولا کون ہے اپنا اس کے سوا میں ہوں اس کا وہ ہے میرا میں ہوں اس کا وہ ہے میرا جس نے بنایا اور پالا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ مولا دل کا زنگ چھوڑا مولا دل کا زنگ چھڑا قلب نوری پائے جیلا مولا دل کا زنگ چھڑا قلب آسی پائے جیلا دل کو کر دے آئینہ ہاں دل کو کر دے آئینہ جس میں چمکے یہ کلمہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 سرو شکتیمان بندر پرتی دایا بان اللہ سرو شکتیمان بندر پرتی دایا بان প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ
اللہ تعالی علیہ وسلم যে বিষয়ের কথা বলছি নেকি লাভের উৎস প্রদান আমরা ছোটবেলা থেকেই কিন্তু যে কোনো কারো মাধ্যমেই উৎসাহ পেয়ে পেয়েই কিন্তু আজ এতটুকু আসতে পারছি যখন ছোটবেলায় টিচারের কাছে যেতাম টিচার যখন আমাদেরকে লেখাপড়া শেখাতেন বলতেন পড়াতেন তখন কি উৎসাহ প্রদান করতেন যে তুমি পারবে তোমাকে দিয়ে হবে তুমি তো পারবে, তোমার মতো আর কে পারবে, সবার চেয়ে তুমিই ভালো পারবে। এই যে পারবো, এই কথাটা মা বাবা থেকে শোনা, বড় ভাই থেকে শোনা, টিচার থেকে শোনা, আর এই পারবো আমরা এই যে কথাটা, এটা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়েছি এবং সাহস বেড়েছে আমাদের যে হ্যাঁ আমি পারবো। এটাই হলো উৎসাহ প্রদান। এখন এই উৎসাহটা কিভাবে আমাদের কাছে আসবে, আমরা কিভাবে এর উৎসাহ পাবো, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শোনাবেন। শুনি আমরা, এরপর দর্শক আপনাদের কল ও নিব, এসএমএস পর্ব রাশেদ ভাই থেকে নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জাকির ভাইকে, মাশাআল্লাহ রমজানের এই গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে সুন্দর বিষয়তম নিয়ে আলোচনা করা
জি,
এবং আমাদের এখানে দর্শক শ্রোতাদেরকে নেকির দাওয়াত দেওয়া, আজকের বিষয়টিও খুব সুন্দর আলহামদুলিল্লাহ, যেটা আমাদেরকে আমাদের চারিত্রিক যেই গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে অনেক সুন্দরতম করার জন্য আমাদেরকে সহায়ক হবে আজকের বিষয়টি। নেকি লাভের উৎসাহ,
যে
সুন্দর বলেছেন প্রথমেই যে উৎসাহ, যে বিষয়টি উৎসাহ বিষয়টি একজন মানুষকে, একজন ব্যক্তিকে অনেক দূর নিয়ে যায় তার জীবন গঠন করার ক্ষেত্রে। তো নেকি লাভের উৎসাহ এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি, যারা মাশাআল্লাহ বিশেষ করে দিনের দায়ী আছেন, যারা আলিমে দিন আছেন এবং যারা আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা আছেন, তারা এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকে,
যে
মানুষকে নেকি লাভের উৎসাহ দিয়ে থাকেন। আর কেনই বা দিবেন না, যে উৎসাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন,
সুবহানাল্লাহ,
যে উৎসাহ স্বয়ং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন এবং উম্মতের মাঝে সেই উৎসাহ পৌঁছে দিয়েছেন হাদিসে মোবারকার মাধ্যমে। জাকির ভাই, যে আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি, প্রত্যেকটি কাজ যদি আমরা ক্লাসিফিকেশন করি, শ্রেণী বিভাগ করি, তাহলে দেখা যাবে ইসলামিক যে আমাদের জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের মধ্যে আমরা দেখি যে কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জন্য মুবাহ, কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য নফল, এভাবে করে এটাকে শ্রেণী বিভাগ করা হয়েছে। তো এখন আমরা অসংখ্য কাজ এমন রয়েছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে করে থাকি, কিন্তু আমরা জানি না ওই কাজগুলো আমাদের জন্য নেকিতে পরিণত হতে পারে।
জি,
আর এই উৎসাহ আমরা কারো কাছ থেকে অনেক সময় পাইও না, যার কারণে ওইগুলো আমাদের হাত থেকে নেকি হাতছাড়া হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার, যেটা আপনি বললেন প্রথমে, যে প্রত্যেকটা কাজ করার আগে আমাকে আগে চিন্তা করতে হবে। চিন্তা করার মাধ্যমে কী হবে, আমার জন্য সেই কাজটা আমাকে শুধুমাত্র ওই কাজে থাকবে না, সেই কাজটা আমার জন্য নেকিতে পরিণত হয়ে যাবে। আর দেখুন, একজন মুসলমান হিসেবে তার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা কাজ করার আগে সেই চিন্তা ভাবনা হবে দুনিয়াবি নয়, পরকালের হিসাব করে চিন্তা ভাবনা। তার প্রত্যেকটা কাজ সে করবে দুনিয়ায় এবং দুনিয়ার স্বার্থে আদায়ের জন্যই করবে।
জি,
তো এই কাজটা করতে গিয়ে তাকে চিন্তা করতে হবে যে আমার পরকালে এই কাজটাকে আমাকে নেকি দিবে নাকি আমার জন্য আমার বদি গুনাহের কারণ হয়ে দাঁড়াবে,
গুনাহের কারণ হয়ে দাঁড়াবে।
তো যখন এইভাবে সে চিন্তা করবে, তখন তার জন্য নেকি করাটা আরো অনেক উৎসাহ হয়ে দাঁড়াবে তার জন্য।
তার বিবেক কিন্তু তাকে এটা
সিদ্ধান্ত দিয়ে দিবে,
ভালো কাজ,
ভালো কাজ না খারাপ কাজ। দেখেন, আমরা কিন্তু সমাজের মধ্যে দেখি, হ্যাঁ, এই দুইটা শব্দ আমাদের অনেক পরিচিত,
কি
ভালো এবং মন্দ, এই দুইটার সাথে আমরা খুবই পরিচিত এবং আমরা বলেও ফেলি। কেউ যদি আমার সামনে কোনো একটা কাজ করে ফেলে, যদি সেটা আমার কাছে পছন্দনীয় আমি বলি ভালো কাজ, যদি সেটা খারাপ হয় আমার চোখে সেটা খারাপ কাজ।
হ্যাঁ,
এখন আমাকে মানুষ যেই চোখে দেখছে, সমাজ যে দৃষ্টিকোণ নিয়ে আমাকে উত্তর প্রতি উত্তর দিচ্ছে, সেটা থেকে আমাকে আগে ভাবতে হবে যে আমার পরকাল, কোরআন ও হাদিস এটাকে ভালো বলছে কি না, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে এটা আছে কি না। তো যেটা আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বান্দারকে আল্লাহ তাআলা নেকি লাভের উৎসাহ প্রদান করেছেন। আমরা যদি দেখি কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ ফরমান, 9 নম্বর আয়াত সূরা ইউনুসের, কানজুল ইমান থেকে আমি অনুবাদ করছি, নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিপালক তাদের ইমানের কারণে তাদেরকে পথ দেখাবেন,
সুবহানাল্লাহ,
তাদের নিচে নদীসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানসমূহ।
আল্লাহ,
কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আয়াতে মোবারকার টিকার মধ্যে এসেছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিমত করেন, মুমিন যখন আপন কবর থেকে বের হবে তখন তার কৃতকর্ম খুব সুন্দর আকৃতিতে তার সামনে চলে আসবে এবং ওই ব্যক্তি বলবে তুমি কে, সেটা বলবে আমি তোমার ওই নেক আমল, আমি তোমার কৃতকর্ম, আর তার জন্য সেটা নূর হবে এবং জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে
দেবে। আল্লাহ, আচ্ছা
কাফিরের মামলা কি হবে যে আল্লাহকে বিশ্বাস করতো না, সেও তো দুনিয়াতে ভালো কাজ করতো, আচ্ছা তার অবস্থা কি হবে যে তার যে কৃতকর্ম সেটা কুৎসিত অবয়বে কুৎসিত চেহারায় তার সামনে প্রকাশ পাবে কিন্তু কোনো লাভ হবে না, তাকে জাহান্নামেই যেতে হবে। তো এটা আমার আপনার জন্য অনেক বড় নেয়ামত যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রথমে ইমানের দৌলত দান করেছেন, এরপর আমাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন আমরা যাতে নেক আমল করি। এই নেক আমল কেন করব, এই নেক আমলের মাধ্যমে আল্লাহ পাককে আমরা সন্তুষ্টি করে আমরা জান্নাতকে হাসিল করতে পারব। যেমন আজ এই বর্তমানে এখন আমাদের সামনে যে রমজান মাস আমাদের মাসখান থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই পুরো মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন নেক আমল করার ব্যাপারে, যাতে করে এই পুরো একটা মাস আমরা নেকি অর্জন করে আমাদের পূর্বের যে গুণাগুলো রয়েছে সেগুলোকে মোচন করে আল্লাহকে রাজি খুশি করে আমরা জান্নাতের পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো এখন আমরা কি করছি, এই নেক আমলের প্রতি কতটুকু আমরা সচেতন রয়েছি, নেকি লাভের ব্যাপারে কতটুকু আমি নিজেকে নিজে উৎসাহিত করছি। আচ্ছা একজন মুসলমান তার দায়িত্ব শুধু নিজেকে নিজে উৎসাহিত করা নয়, অপর মুসলমানকে উৎসাহিত করা, এটা দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে। এতে করে এবং তাফসীর কারকগণ তারা এই কোরআনের আয়াত থেকে আমাদেরকে তাফসীর করে ব্যাখ্যা দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান দিনের দায়ী, তারা কি করবে, মানুষকে নেকির দাওয়াত দিবে, নেক আমলের প্রতি উৎসাহ করবে, অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে নেক আমলগুলো আরও বাড়তে থাকবে, মন্দ কাজগুলো আস্তে আস্তে দাফন হতে থাকবে, যার কারণে আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশ আমাদের মধ্যে সৃষ্টি হবে। তো এই জন্য আমাদেরকে নেকি লাভের যে উৎসাহ সেটা আমাদের প্রথমত নিজের মধ্যে নিয়ে আসতে হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উৎসাহ প্রদান এমন একটা বিষয়, এটা কিন্তু আবার সবার দ্বারা হয়ে ওঠে না, উৎসাহ মানুষ সবাই করতে পারে না। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে, কম হবে পার্সেন্ট, এত বেশি হবে না কম হবে, তাদের ধরনটা কেমন হয় এটা একটু দর্শককে শেয়ার করতে চাই আমি। আপনি মার্কেটে গেছেন একটা মোবাইল কেনার জন্য, আর মোবাইলটা যখন নিয়ে আসবেন আপনি, সে আপনাকে জিজ্ঞাসা করবে, ওই ধরনের লোক যারা উৎসাহ প্রদান করতে পারে না, নিরুৎসাহ করে মানুষকে, আরও দাবিয়ে দেয়, এই সকল লোকের ধরন কেমন থাকে? মার্কেট থেকে আসার পরে জিজ্ঞাসা করে, দুনিয়া একটা দুনিয়াবি একটা উদাহরণ দিচ্ছি আমি, আচ্ছা মোবাইল নিয়েছেন আপনি কত টাকা দিয়ে নিয়েছেন, বলে 20,000 দিয়ে নিয়েছি, না ঠকছেন আপনার মোবাইল, কথা ছিল তার উৎসাহ প্রদান করবে কিন্তু সেখানে সে উৎসাহ প্রদান না করে এখানে আরও ড্যামেজ করছে। ঠিক ইবাদতের ব্যাপারেও যখন একটা 18 বছরের যুবক বা 20 বছরের যুবক সে মুখে দাঁড়িয়ে রাখছে, এক এক পক্ষ তাকে উৎসাহ প্রদান করবে, বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি এই বয়সে দাঁড়িয়ে রেখে নিছো, আর যদি তাকে দেখে মনে মনে ভাববে না জানি মা বাবা কত নেককার, সন্তান এই বয়সে দাঁড়িয়ে রেখেছে বা মা বাবার কত শিক্ষা এই সন্তানের উপরে দেখা যায়। আর এক পক্ষ যারা উৎসাহ প্রদান করতে পারে না, এক পক্ষ তো উৎসাহ প্রদান করবে, তোমাকে খুব ভালো দেখা যায়, এই বয়সে দাঁড়িয়ে রেখেছে খুব সুন্দর লাগে, হ্যাঁ, আর এটা উৎসাহ প্রদান। আর এক পক্ষ তারা কি বলবে, দাঁড়িয়ে রেখেছে দেখবো না কতদিন,
জি জি,
দুই পক্ষ কিন্তু এখানে
নিরুৎসাহী করছে।
হ্যাঁ, এক হলো উৎসাহ প্রদান করা, আর একটা হলো মানুষকে একেবারে ডেমিস করে দেয়া। সে তো উৎসাহ পেয়েছে কারো থেকে, দাঁড়িয়ে রাখা হাদিসে পাকে তাকে উৎসাহ প্রদান করছে, হাদিসে পাক তাকে উৎসাহ প্রদান করছে তুমি দাঁড়িয়ে রাখো, কারণ দাঁড়িয়ে রাখলে নবী পাক সাল্লাল্লাহু সুন্নাতে মোবারাকা আর আমার নবী খুশি হন, তুমি দাঁড়িয়ে রাখো, হাদিস উৎসাহ প্রদান করছে। কিছু মানে মূর্খ বলি বা আপনার
ধর্মীয় অভাব যাদের,
ইলমিদিন না থাকার কারণে।
আপনি রমজান মাসকে নিয়ে নেন না জাকির ভাই, আমাদের সমাজে অনেক মুসলমান আছে, এই সংখ্যক তাদেরকে দেখা যায় পুরো 11 মাস হয়তো তারা রমজানে মসজিদে আসে না, কিন্তু রমজানে আলহামদুলিল্লাহ তারা মসজিদে আসে। তো কিছু শ্রেণী আছে আমাদের যারা মুসল্লি থাকে, তারা তাদেরকে অভিমত করতে দেখা যায় যে সারা বছর তাদেরকে দেখা যায় না, এখন আইসা তারা মসজিদে প্রথম কাতারে আইসা আমাদের জায়গাগুলোকে দখল করে নেয়। আচ্ছা কিছু আছে যুবক শ্রেণী, এরা তো দেখেন ইলমে দিনের অভাব রয়েছে, যার কারণে তারা অনেক সময় মসজিদের আদব বুঝে না, যার কারণে তাদের দ্বারা অনেক সময় মসজিদের আদবের বেখেয়াল হয়ে যায়। তো তখন অভিমত এরকম দেখা যায় আমাদের মুরব্বীদের, মাশাআল্লাহ, তারা তাদেরকে গালাগালি করছে, তাদেরকে নিয়ে ব্যাক বাইটিং, পিছনে গীবত করছে, কে বলতেছে দেখো এই সকল ছোকরা ছেলেরা আমাদের মসজিদে আসছে, মসজিদের পরিবেশ নষ্ট করছে। তো আমাদেরকে এখানে উচিত ছিল কি, উৎসাহ প্রদান করা, নেকি লাভের উৎসাহ প্রদান করা, যে দেখুন আমাদের সমাজের ছেলেরা এরা এখন এসেছে, এদেরকে আমাদের কি করার, তাদেরকে উৎসাহ দেওয়া দরকার ছিল না, তারা যাতে করে আগামী রমজানের পর্যন্ত তারা যাতে মসজিদ তাদেরকে সবসময় দেখা যায়। ঠিক একইভাবে যদি আপনি বলেন একজন ইসলামী বোনের পর্দার বিষয়ে, এটাও আমাদের সমাজের মধ্যে আছে, যদি সে পর্দা করা শুরু করে দেয় হঠাৎ করে, তাকে নিরুৎসাহী প্রদান করা। আচ্ছা এমনও আছে আমাদের, আপনি তো দুনিয়াবি বললেন না, আমাদের মাদানী মহলের মধ্যে এমনও ইসলামী ভাই আছে যারা কোর্স করেছে আলহামদুলিল্লাহ, কোর্স করার পর আল্লাহ তাআলার দয়ায় তরবিয়ত হওয়ার পর তারা দাড়ি রেখে দিয়েছে, মাদানীর লেবাস পরেছে, আমার নবীর পাগড়ি শরীফকে সাজিয়ে নিয়েছে। যখন সে তার এলাকার মধ্যে যাচ্ছে তখন তাকে বললো তুমি আবার কোন জঙ্গি সংগঠনের মধ্যে, মাশাআল্লাহ, কিরকম শব্দ, এমন এমন শব্দ ইউজ করে যে তার অন্তরটা সেখানে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে একটা এমন একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছিল যে আমি এখন মানুষকে পরিবর্তন করব, আমি মানুষকে নেকির দাওয়াত দিব, কিন্তু সেই মানুষগুলো তাকে উৎসাহর বদল তাকে নিরুৎসাহী প্রদান করল। তখন সেই যুবক সে কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, এটার জন্য আমাকে আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে।
এটা একটা তামাশা হয়ে গেছে না?
জি জি জি,
আল্লাহর বান্দা আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, সে তওবা করছে, তার ভুলটা বুঝছে, সে সুন্নতের উপর আমল করা শুরু করছে, আল্লাহর বান্দা গুনাহের পথ ছেড়ে আল্লাহর পথে ধাবিত হচ্ছে। আমি সেখানে আরেকজন বান্দা হয়ে তাকে সেখানে বাধা প্রদান করছি, উৎসাহ দেওয়ার দরকার ছিল। দাওয়াত ইসলামী একজন সাধারণ মানুষকে কোর্সের মধ্যে নিয়ে আসে, তাকে কোর্স করানোর পরে তার মধ্যে এই উৎসাহ প্রদান করা হয়, তোমার এলাকায় যত মানুষ আছে সবার ইমান বাঁচানোর দায়িত্ব তোমার। দাওয়াত ইসলামী এত বড় টার্গেট দিয়ে ওই ছেলেটাকে এলাকায় পাঠালো যে তোমার এলাকায় যত মুসলমান আছে তাদের ইমানের দায়িত্ব তোমার, এখন থেকে তুমি জিম্মাদার হয়েছ, তুমি দায়িত্ব নিবা, নেকির দাওয়াত দিবা, সবাইকে সুন্নতের প্রতি আমল করাবা, মসজিদমুখী করবা, দাড়ি রাখাবে, এরপরে পাগড়ি পরাবে, তোমার দায়িত্বগুলো নেকির দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আগ্রহ প্রদান করে, উৎসাহ প্রদান করে, এভাবে তুমি মুসলমানদের ইমান হেফাজত করবে, অর্থাৎ চেষ্টা করবে তুমি ইমান হেফাজত করা, তাদেরকে ভালো কাজে লাগানোর। সেখানে আমাদের মতন কিছু লোক বা যারাই এটা করি আমরা তাকে উৎসাহ প্রদানের উল্টা দিকটা করি আর এমন কথা বলি, শেষ পর্যন্ত ওই ছেলেটার মনটা ভেঙে যায়, যেটা নূর হোসেন ভাই বললেন, তখন আর সামনের দিকে অগ্রসর হওয়ার মতো চিন্তা ভাবনা তার মধ্যে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, এরপরে আমাদের সাথে কামরুজ্জামান ভাইও আছেন, আমরা কামরুজ্জামান ভাই থেকে কিছু শুনি আজকের বিষয়, নেকি লাভের উৎসাহ, কিভাবে উৎসাহ পায় মানুষ, কিভাবে পাওয়া দরকার, কিভাবে উৎসাহ প্রদান করা দরকার।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে এমন এমন বিষয় নেওয়া হতে পারে মানুষের চিন্তা চেতনায় আসবে না।
জি,
তার মধ্যে একটি হচ্ছে উৎসাহ প্রদান,
উৎসাহ প্রদান।
এখন প্রশ্ন রাখতে পারে উৎসাহ প্রদান নিয়েও কি বয়ান করা যায়? হ্যাঁ, দাওয়াত ইসলামের মধ্যে মাদানী চ্যানেল এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো উৎসাহ প্রদান, উৎসাহ প্রদান করতে গিয়ে এবং যিনি উৎসাহ পাবেন শ্রবণ করেন তাদের মাঝে একটা অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। উদাহরণস্বরূপ কেউ আমাকে নসিহত করলো, উপদেশ দিল যে আপনি এমন কাজ করুন আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য ভালো হবে, আপনার জন্য উপকারে আসবে। তো আমি তার কথা মান্য করলাম, এখন সে আমার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে গেল। আচ্ছা, এটা একটি বিষয়। আর অপরটি এক বিষয় হচ্ছে যে আমাকে উৎসাহ প্রদান করছে তাকে সম্মান করতে হবে দ্বিতীয়ত, আর যিনি উৎসাহ প্রদান করবেন তার মাঝে সে গুণটি থাকতে হবে। এখন এমন না যে আমি যে কাজ করিনি সে কাজের প্রতি উৎসাহ করছে, আগে এটা এক ধরনের নেকির দাওয়াত, উৎসাহ প্রদান করা এক ধরনের নেকির দাওয়াত। এখন যিনি উৎসাহ প্রদান করবেন, নেকির দাওয়াত দিবেন, এ যে বিষয়ে উৎসাহ প্রদান করতে যাচ্ছে ওই বিষয়টি তার মাঝে থাকতে হবে, আর যদি না থাকে তাহলে উৎসাহ প্রদানের কোনো কাজ আসবে না, কোনো এফেক্ট পড়বে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা ওই কথা কেন বলো,
কেন বলো
যা তোমরা নিজেরাই করো,
নিজেই আমল করতে পারো না।
অতএব যিনি উৎসাহ প্রদান করবেন, যিনি নেকির দাওয়াত দিবেন,
জি,
তার মাঝে ওই উৎসাহ ওই আমল থাকা অনিবার্য।
জি,
এটা নেকির দাওয়াতের একটি অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। এখন আমি কোনো ব্যক্তিকে দেখলাম সে অমঙ্গলজনক কাজ করছে বা তার নিজেরই ক্ষতি করছে, এখন আমি তাকে উৎসাহ প্রদান করব, আর উৎসাহ প্রদান করা, নেকির দাওয়াত দেওয়া, এর অসংখ্য ফজিলত উবরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তোমার কোনো বান্দা যদি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, তাহলে এর প্রতিদান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, তার প্রতিটি বাক্যের বিনিময়ে আমি এক বছরের নফল ইবাদত করার সওয়াব লিখে দিব।
সুবহানাল্লাহ।
কাজে আমরা যারা নসিহত করব, এক তো আমাদের অনেক উপকার এখানে সাধিত হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি কাউকে উৎসাহ প্রদান করি, নেকির দাওয়াত দিই, আর সে এই উৎসাহ পেয়ে ওই আমলটি করে নিল। উদাহরণস্বরূপ এখন আমি তাকে উৎসাহিত করলাম আমাদের ফাইজানা মদিনাতে অথবা দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাসের এতেকাফ হচ্ছে বা শেষ দশ দিনের এতেকাফ হচ্ছে, এখন আমার উৎসাহ পেয়ে আমার উদ্দীপনা পেয়ে সে রাজি হয়ে গেল, সে এতেকাফ করলো, এখন সে সারা মাস এতেকাফ করছে, দশ দিন এতেকাফ করছে, এখন আমার উৎসাহ দেওয়ার বরকতে সে কত নেকির ভান্ডার অর্জন করছে,
নেকিও সেও করছে,
এখন
দাওয়াত দেওয়ার কারণে আমিও তার
আমিও পাচ্ছি।
সুবহানাল্লাহ। আমাদের এটাই হয়েছে, আপনি যেটা বললেন না, ফয়জানে মদিনাতে বগুড়া থেকে নুরুসিন ভাই, বগুড়া থেকে দুইজন ইসলামী ভাই আসছে, তো তারা মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত পেয়ে তারপরে আসছে, অর্থাৎ তিনি মাদানী চ্যানেলে এই দাওয়াত পাননি, পেয়েছে তার ঘরের কোনো সদস্য।
আচ্ছা।
ঘরের সদস্য শুনলো, একটা প্রোগ্রাম করছিলাম আমরা রমজান আসার পূর্বে, স্বাগত মাহে রমজান, মনে আছে হয়তো আপনাদের, আপনারা যারা বসছেন, স্বাগত মাহে রমজানে প্রতিদিনই আমি এলান করতাম যে ফয়জানে মদিনাতে এক মাসের ইতিকাফ হবে দাওয়াত ইসলামের পক্ষ থেকে। ঘরের বাসিন্দারা যখন প্রোগ্রাম দেখছে, তারা শুনছে দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাসের ইতিকাফ হবে, যখন ইসলামী ভাই ঘরে আসছে তো তাকে বোঝানো শুরু করলো দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক মাসের ইতিকাফ, আপনাকে যেতে হবে, মাদানী চ্যানেলে বারবার এলান হচ্ছে, তো আপনাকে যেতে হবে। ওই ইসলামী ভাই রওনা হয়েছেন, তার সাথে আরও একজনকে নিয়ে আসছেন, তো যখন ফয়জানের মধ্যে আসছে আর কাউকে তো চিনে না, কার কাছে বলবে, কার কাছে, আমি যখন জাদুয়ালে নিচে নামলাম ইতিকাফে জাদুয়াল করার জন্য, মাদানী ফুল দেওয়ার জন্য, তো এসে আমাকে ধরলো, বললো ভাই আপনাদের বয়ান শুনেই কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে, ঘর থেকে বলছে যে ফয়জানের মধ্যে ইতিকাফ হবে। তো আল্লাহ তাআলা অনেক বড় দয়া কি উৎসাহ দেওয়া, এটাও একটা নেকির কাজ, যেটা কামরুজ্জামান ভাই বললেন যে নেকির দাওয়াত দেওয়ার সমান উৎসাহ প্রদান করা। এখন কোনো ব্যক্তির মাথায় ইমামা নেই, তাকে যদি একটু করে বুঝাতে পারেন ভাই এটা সুন্নাতে মোবারাকা, আপনি আমল করেন, দেখুন ইনশাআল্লাহ তাআলা এর প্রশান্তিও আছে, সওয়াবও আছে, সে উৎসাহ পেল সুন্নতের উপরে আমল করা শুরু করে দিল। এভাবে করেই আল্লাহ চাই কি নেকি লাভের উৎসাহ একে অপরের মধ্যে প্রদান করা যদি জারি থাকে, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে অঘটনগুলো দূর হয়ে যাবে, আমাদের পরিবার থেকে অঘটনগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। রাশেদ ভাইয়ের কাছে আসবো আরও একবার ফিরে, নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শুনি দর্শক, এরপরে মিরাজ ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও শুনবো কিছু কথা, আপনাদের কল এগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলবো কারে মনির ব্যথা, তুমি থাকতে হে নবী, বলবো কারি মনির ব্যথা, তুমি থাকতে হে নবী, বলবো কারি মনির ব্যথা, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, যাবো আমি বলো কোথায়, যাবো আমি বলো কোথায়, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, প্রিয় নবীর গোলাম আমি, আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল
কে আমি ভয় করি না, কাউকে আমি, তুমি থাকতে হে নবী, ভয় করি না, কাউকে আমি, তুমি থাকতে হে নবী, বর্বকারি মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, হতে পারে না কখনো হবে না তা কোনো দিন, হতে পারে না কখনো হবে না তা কোনো দিন, বিপদ আসবে কাছে আমার, বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী, প্রিয় নবী, প্রিয় নবী, তুমি থাকতে হে নবী, বলবো কারি মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে, পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে, করব কুরবান কার তারে, করব কুরবান কার তারে, তুমি থাকতে হে নবী, করব কুরবান কার তারে, তুমি থাকতে হে নবী, যাব আমি বলো কোথায়, যাব আমি বলো কোথায়, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী।
সুবহানাল্লাহ, আশিকদের মনের কথা কেমন, তুমি থাকতে আর কাকে বলবো মনের কথা ইয়া রাসূল। এমনটা যদি নিজ দেশ থেকেই হয় চিন্তা ভাবনাটা, আমার রসুল তো আছেন আমার দুঃখ শোনার মতো, আমার কষ্ট শোনার মতো, আর ওই উম্মতি যখন রওজা পাকে যায় তার অবস্থা কেমন হয়, সেখানে গিয়ে তো নিজেকে ধরে রাখাটা আশিকে রসুলের জন্য বড় কষ্ট, কারণ যে নবীর কাছে দুঃখের কথা বলবো সে নবীর দরবারে এখন উপস্থিত, এমন একটা ভাব, এমন একটা ফিলিংস তার মধ্যে চলে আসে। যখন চিন্তা করি আমরা নিজে নিজে যে আল্লাহ ওই দিন কবে আসবে, আমি রওজার পাশে দাঁড়িয়ে আমার মনের কথাগুলো আমার নবীকে জানাবো, ইয়া রাসূলুল্লাহ এত পেরেশানি, এত পেরেশানি ঘরে বাহিরে পরিবারে এখানে ওখানে, আহ, তখন তো বাস উম্মতের চোখ থেকে পানি ঝরতেই থাকবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া তখন ইনশাআল্লাহ তারা উম্মতের প্রতি হবে। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা মিরাজ ভাই থেকে শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কল আর এসএমএসগুলো নিব আমরা ইনশাআল্লাহ তাআলা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকির ভাই الحمد لله আল্লাহ তাআলার অগণিত দয়া, আসলে এটা এমন একটি বিষয় যে উৎসাহ প্রদান করা নেকির কাজের মধ্যে, এটা খুব আসলে আল্লাহ পাক পবিত্র কোরআনি মাজিদ ফুরকানে হামিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজে একে অপরকে উৎসাহিত করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, এর ফজিলত নিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে। কেননা আজ উৎসাহ এটা এমন একটা বিষয়, আমাদের কয়েকদিন পূর্বে দাওয়াত ইসলামীর যারাই আলহামদুলিল্লাহ আলিমের দিন যারা মাদানী হওয়ার সৌভাগ্য হয়েছে, তো এক ইসলামী ভাইয়ের অনেক এমন ছিল আর কি ভাষাটা, যে একবার আমার অবস্থা এমন ছিল যে আমি দৈনিক দিন আমার জীবনের একটা আর কি স্ট্রাকচার এমন ছিল যে আমি প্রতিদিন নতুন নতুন পোশাক আদি, এটা আমার চিন্তাভাবনার মধ্যে ছিল যে আমি কি এইভাবে আমার দিনকে অতিবাহিত করব। কিন্তু একবার এমন হলো আমার মহল্লায় মাদানী কাফেলা গেল, আল্লাহ রাস্তার মুসাফিররা, তো সালাম দিয়ে আমাকে দর্শের মধ্যে বসালো। আল্লাহ পাকের দয়ায় যখন আমি কি দর্শের পরে ওই সুন্দর ইসলামী ভাইদের মধুর ভাষাওয়ালা কথা শুনলাম, তাদের মুসাহাবা, তারা আমাকে নেকির প্রতি উৎসাহিত করলো যে ভাই আপনিও কি এলমি দিন অর্জন করেন। এইভাবে যখন সে আমাকে বুঝালো, তার কথাগুলো আমার অন্তরে প্রভাব ফেললো, আলহামদুলিল্লাহ তার ওই সুন্দর উৎসাহ প্রদান আমার জীবনকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আলিম হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি। কেননা আজ জাকির ভাই আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক এমন আছে, যখন আমাদের সমাজের মধ্যে দেখবেন আধা গ্লাস পানি থাকে, তো আমরা অনেক সময় আমাদের মুখ থেকে এইভাবে শোনা যায় পানি আছে আধা গ্লাস পানি, আবার অনেকেই এই
খালি বলে,
হ্যাঁ খালি বলা হয়, আবার অনেক লোক এমন আছে যারা আধা গ্লাস ভরা পানি। কথা উৎসাহ প্রদান এটা এমন একটা বিষয় যে কথার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়, আমাদের হোক পরিবারের ক্ষেত্রে। কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরত যদি আমরা দেখি, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে উৎসাহ প্রদান করতেন। আপনি হোক এটা আপনার যুদ্ধের ময়দানে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলার রাস্তায় সফরের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ প্রদান করতেন। আর এর জন্য সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তাদের জীবনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমের মধ্যে লুটিয়ে দিত। এটা অনেক বড় একটি বিষয় যে নেকির কাজে মানুষকে উৎসাহিত করা, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটি চমৎকার বিষয়। কিন্তু এটা আফসোসের বিষয়, আর অপর দিক যদি আমরা দেখি যে আজ আমাদের সমাজে জাকির ভাই একটা মানুষের কিছু চক্র আছে এমন যে যারা একটা সময় আপনার কেউ থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ঘোরাফেরা করতো, তখন তাকে দেখে মানুষ কি করত না তেমন কোনো বিষয় যে সে তার মধ্যে চুল নেই, হ্যাঁ তারপর মাযাল্লা কেউ আল্লাহ তাআলার পানা চুল রং করে ছেলে পুরুষ সে কানে ধুল দিয়ে ঘুরে, তখন তাকে কেউ কিছু বলে না। অথচ অপর দিক থেকে যখন কোনো একটা ছেলে আল্লাহকে রাজি করার জন্য ইমামা শরীফ পরে, বাবরি শরীফ সাজিয়ে নেয় নিজের মাথায়, চুল রেখে নেয়, সাদা লিবাস পরে, তখন দেখবেন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়, যেখানে আমাকে উৎসাহ প্রদান করা প্রয়োজন ছিল ওইখানে এমনভাবে কি নেকির রাস্তাকে থেকে দূর করে দেয়। মাযাল্লা এমনও সন্তান আছে মানুষের উৎসাহ না পাওয়ার কারণে আজ দিন থেকে অনেক দূরে। তাই আমাদের উচিত যে নেকির কাজে একে অপরকে উৎসাহ প্রদান করা। কেননা হাদিসে তৈবার মধ্যে আলোচনা করা হয় জাকির ভাই, যে যে নেকি করে আর নেকির রাস্তা দেখায়, তাহলেও কি যে নেকির রাস্তা দেখাবে সেও ওই নেক কাজ করার যে সওয়াব, আল্লাহ কি তাকেও কি তেমন সওয়াব দান করবে। তাই আমাদের উৎসাহ প্রদান এটা অনেক বড়
ভূমিকা, একে অপরকে উৎসাহ প্রদান করতে থাকা। এজন্য কেবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত জামাত বারকাতুল আলিয়া সুন্দর কিছু পদ্ধতিও কিন্তু আমাদেরকে দিয়েছে, যেমন নেক আমল রিসালা আমরা দেখতে পারি, নেক লাভের উৎসাহ এর মধ্যে যদি দেখি তো পুরা 72 নেক আমল রিসালাটাই এটার উপরে। কেননা আমির আহলে সুন্নাত কত সুন্দর পদ্ধতি দিয়েছেন, যখন তোমরা মাদানী কাফালাতে থাকবে তো আমিরে কাফালা যে হবে সে সবাইকে নেক আমল রিসালা পূরণের ব্যাপারে উৎসাহ প্রদান করবে। কেননা নেক আমল রিসালা পূরণ করাই মানে নেক লাভের উৎসাহ পাওয়া যায়, সেখানে নেকি কিভাবে লাভ করা যায়। তো প্রতিটা ক্ষেত্রেই দাওয়াত ইসলামী আমাদেরকে উৎসাহ প্রদান করছে, নেকি লাভের উৎসাহ দাওয়াত ইসলামী আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও নূর হোসেন ভাই থেকে কিছু আলোচনা শুনবো, কামরুজ্জামান ভাই থেকেও শুনবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন।
আমি সবসময় আপনাদের মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আমি এবং আমার পরিবারের সকলেই শুধু মাদানী চ্যানেল দেখি। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো।
মাশাআল্লাহ, সাথেই থাকুন আপনি ইনশাআল্লাহ তাআলা। বিষয় খুব চমৎকার, নেকি লাভের উৎসাহ এবং আপনারাও সাথে আছেন, অনেক কিছু শিখবো আমরা, অনেক কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
কুমিল্লা থেকে বলছিলাম, মোহাম্মদ ফজলুল ইসলাম।
মাশাআল্লাহ, সাথেই থাকুন শোনাবো। পরবর্তী কল।
আমি আব্দুর সিদ্দোয়ান মুন্সুর থেকে। আমি তো সবসময় দেখি মাদানী চ্যানেল, গত দুই বছর ধরে রেগুলার দেখা হয় আমার। এই টিভি চ্যানেলটা আমার প্রিয়, এখন দেখতে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর এটা থেকে কিছু রেগুলার হেফাজত পাইছি, আল্লাহ আমার দিচ্ছে, আল্লাহ তালা রহমত আমাদের নদীতে দোয়া করবেন।
মাদিনা মাদিনা, আল্লাহ তালা এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থেকে উৎসাহ পেয়ে ভালো কিছু করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক। পরবর্তী কল দেন।
মোহাম্মদ এরশাদ আত্তারি, নোয়াখালী শুভনচর। আমি তাকে তরিকত হযরত আল্লামা আবু বেলাল সত্তার কাদেরিয়া জামাতের আউলিয়া একটা মানকাবাত আছে, মুর্শিদ আমার আত্তার, মুর্শিদ আমার আত্তার, সেই মানকাবাতটা শুনতে চাই।
মাশাআল্লাহ, আজকে তো মানকাবাত অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। রাশেদ ভাই আজ আমাদের সাথে আছেন, আমাদেরকে এই মানকাবাত অবশ্যই তিনি শোনাবেন। কেবলা শাইকে তরিকত আমিরুল সুন্নাতের যে বিষয়টা মিরাজ ভাই তুলে ধরলেন, রোশন ভাই, যে এক মাদানী ইসলামী ভাইয়ের অভিমত এটা যে আমি কি ছিলাম আর কোথায় ছিলাম, কোনো এক মুবাল্লিগ আমাকে নেকির দাওয়াত দিল। যদি বলি আমি যে এই রকমের মাদানী বাহার যদি আমরা দেখতে চাই বা শুনতে চাই, দাওয়াত ইসলামের প্রত্যেকটা মুবাল্লিগকে জিজ্ঞাসা করেন পার্সোনালি, বলে ভাই বলেন তো আপনাকে নেকি লাভের উৎসাহ কে দিয়েছিল? ওই মুবাল্লিগ, শুকুর গুজার মুবাল্লিগ, সে বলবে আমাকে উৎসাহ প্রদান মুবাল্লিগকে দাওয়াত ইসলামী কেউ না কেউ করেছে না, আমাকে, আমি জাকিরকে এখানে বসা আছি, আমাকেও কোনো না কোনো মুবাল্লিগ নেকি লাভের উৎসাহ প্রদান করেছে। জাকির ভাই, এই পথ তো আসল পথ নয়, এই জিন্দগি তো আসল জিন্দগি নয়, কেউ না কেউ আমাকে তো বাস আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির জন্য ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাকে নেকি লাভের এক উৎসাহ প্রদান তার থেকে পাওয়া। নূর হোসেন ভাইকে জিজ্ঞাসা করেন, তাকেও কোনো না কোনো মুবাল্লিগ নেকির দাওয়াত দিয়েছেন। আমাদের কামরুজ্জামান ভাইকে বলেন, মিরাজ ভাইকে বলেন, রাশেদ ভাইকে বলেন, সবাইকে কোনো না কোনো মুবাল্লিগ। আর যদি কেউ নাও থাকে, মনে করেন 15 বছরের বাচ্চা, তার মাথায় ইমামা, আর কেউ উৎসাহ প্রদান করেনি তাকে নেকি লাভের ব্যাপারে, কিন্তু তার বাবা করছে, না হয়তো তার মা করছে মাদানী চ্যানেল দেখে, তো কেউ না কেউ আমাকে নেকি লাভের উৎসাহ প্রদান করেছে। ভাই আসেন দাওয়াত ইসলামী মহলে আসেন, আর সেই উৎসাহ পেয়েই তো নূর হোসেন ভাই আর প্রতিনিয়ত মুবাল্লিগকে দাওয়াত ইসলামী উৎসাহ প্রদান করেই যাচ্ছে।
একটি ঘটনা, ইসলামী ভাই তার নিজের অভিমত, নিজের হিস্টোরি যাবে তুলে ধরছেন।
আচ্ছা,
যে আমাদের এলাকার জামে মসজিদের বাইরে ইশারা নামাজের পর চোখ দর্শত, যেটা আমাদের দাওয়াত ইসলামের একটি পরিভাষা, যাতে অনেক ইসলামী ভাই অংশগ্রহণ করত। একদিন প্রতিদিনের নেই একজন মুবাল্লিগের দাওয়াত ইসলামী তাশরিফ নিয়ে আসলো। আশেপাশের লোকেরা তার দর্স শুনতে লাগলো। তখন এক ইসলামী ভাই একটু এগিয়ে এসে আমাকেও অংশগ্রহণের দাওয়াত দিল। তো দাওয়াত গ্রহণ করে ফয়জানের সুন্নতের দর্সে অংশগ্রহণ করলাম। দর্সের পর দাওয়াত ইসলামীর মুবাল্লিগের আবেগময় দোয়া করার পূর্বে দর্স শ্রবণকারীদের গুনাহ থেকে তোবা করার যে একটি মনোমানসিকতা তা সৃষ্টি হলো। অতঃপর দোয়া শেষে দর্স শ্রবণকারীরা উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করল, তখন আমিও দুরূদ শরীফ পাঠ করলাম। অতঃপর উচ্চ আওয়াজে ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করল এবং অসহায়ের মতো মাটিতে লুটিয়ে পড়ল। একজন ইসলামী ভাই অগ্রসর হয়ে যখন তাকে উঠাতে গেলেন, তখন দেখা গেল সে দুনিয়া থেকে চলে গেল।
আল্লাহ,
এই যে বিষয়টি, ইতিপূর্বে সে একজন গুনাহগার নাফরমান ব্যক্তি ছিল, তো দাওয়াত ইসলামী দর্স চলাকালে সে সেখানে অংশগ্রহণ করলো আর নিজের গুনাহ থেকে তওবা করলো এবং সাথে সাথে কালেমা পড়ে ইন্তেকাল করলো।
সুবহানাল্লাহ।
দেখো, মাত্র কিছুক্ষণ দর্সে অংশগ্রহণ করা, সে নিজেও জানতো না যে আমার ইন্তেকাল হবে, আর সে নিজেও জানতো না যে আমার কালেমা শরীফ পাঠ করে ইন্তেকাল হবে।
কালেমা নসিব এটা তো জানতো না। আল্লাহ আল্লাহ।
দেখেছেন, মাত্র অল্প কিছুক্ষণ উৎসাহ পেয়ে বা দর্সে অংশগ্রহণ করে এক ইসলামী ভাই তাকে অংশগ্রহণ করার উৎসাহ দিয়েছে।
জি জি জি।
আর উৎসাহ পেয়ে সে অংশগ্রহণ করেছে, আর অংশগ্রহণ করার পর দোয়া পর
আল্লাহ কালিমা পড়ে ইন্তেকাল। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ঘটনা কিন্তু আমরা বলতে পারবো, শোনাতে পারবো আপনাদেরকে। কিন্তু আমরা এখান থেকে কি বুঝলাম, কি শিখলাম আমরা, যে একজন মানুষকে নেকির প্রতি উৎসাহ দেওয়াটা এটা 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 অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ। আল্লাহ তাআলার দয়ায় কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আজ থেকে বলতে পারি আমরা 42-43 বছর পূর্বে এই উদ্যোগটা নিয়েছেন কি আমি নেকি লাভের উৎসাহ প্রদান করব মানুষকে, আজও পর্যন্ত করে যাচ্ছেন আজও পর্যন্ত। আর প্রতিনিয়তই আমি যদি বলি প্রতিটা মুহূর্তে মুহূর্তে দাওয়াত ইসলামের প্রতি ধাবিত হচ্ছে এবং তওবা করছে এবং উৎসাহ পাচ্ছে এবং নিজেকে সংশোধন করছে আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার দয়ায় মাশাআল্লাহ।
প্রত্যেকটা মুসলমানের যারা আমরা আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ঈমান এনেছি, আমাদের অন্তরে একটা খেয়াল এটাই যে আমি গুনাহগার তো আমি জান্নাতে যেতে চাই যদি আল্লাহ পাক দয়া করে। সমাজ ব্যবস্থা শয়তান, নফস শয়তান, মানব শয়তান, জিন শয়তান যাই বলেন, যাদের কারণে আমাদের গুনাহের যে রোগ অনেক সময় আমরা সে রোগে অভ্যস্ত হয়ে যাই, তো মনে কিন্তু খেয়ালটা থাকে যে আল্লাহ যদি আমাকে দয়া করে আমি জান্নাতে যাব। তো একটা মানুষ ওই উৎসাহটা পায় না, সে গুনাহের পরিবেশ থেকে উঠে এসে নেকির পরিবেশে আসবে।
জি,
কারণ আজ আপনি দেখেন না মাদ্রাসার দর্শক শ্রোতা, আপনার পরিবারের মধ্যে আপনি দেখেন, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার সমাজের মধ্যে একটু উঁকি দিয়ে দেখেন,
একটু খেয়াল করে
দেখেন যে আমার অবস্থা কি সমাজের, যে আমার অবস্থাটা কি গুনাহের পরিবেশ নাকি নেকির পরিবেশ আছে। তো আমাদের আজকে বলেন, আমাদের যুব সমাজ বলেন, আমাদের বয়োবৃদ্ধ বলেন, এদের যে আড্ডার মধ্যে, মহল্লার মধ্যে যে আড্ডা রয়েছে অথবা যুব সমাজে যে চলাফেরা রয়েছে, দেখা যায় যে আমাদের অবস্থাটা এমন যে আমরা দিন দিন গুনাহের দিকে ধাবিত হচ্ছি, নেকির পথটা আমরা খুঁজে পাচ্ছি না,
খুঁজে পাচ্ছি না।
তো এই যে নেকির যে লাভের উৎসাহটা যখন কোনো একজন মুবাল্লিগ দিনের দায়ী সে যখন প্রদান করেন, তখন ওই যে যার অন্তরের মধ্যে খেয়াল যে আমিও চাই জান্নাতে যেতে, আমিও চাই নিজেকে পরিবর্তন করতে,
রাইট,
কিন্তু তখন সে পায় না, বিদায় সে পারে না, যখন আমার আপনার মতো একজন মুবাল্লিগ তার কাছে যায়, তাকে ইনফেরাদি করে, তাকে বুঝায়, তো তখন তার মধ্যে আবার সেই পরিবর্তনের একটা চেষ্টা আসে, স্পৃহা আসে, হ্যাঁ, যে না আমিও পরিবর্তন হব, আমিও ভুল করে ফেলেছি, আমিও আবার নামাজকে ধরবো। হ্যাঁ, দেখেন আমাদের মধ্যে কিন্তু জোয়ার ভাট একটা শব্দ আছে না, নদীর জোয়ার হয় আবার ভাটা হয়, আমরা অনেক সময় আমাদের নেক আমলগুলোকে ধরে রাখতে পারি না, নেক আমলগুলো আমরা স্থায়ীভাবে অগ্রসর করতে পারি না, অনেক সময় আমাদের মধ্যে গ্যাপ পড়ে যায়। অনেকে বলে ভাই নামাজ তো পড়েছিলাম ভাই, আবার মাঝখানে গ্যাপ পড়ে গেছে, হ্যাঁ, তো মন চায় আসলে সুযোগ হয় না, সময় হয় না। তো এই মানুষটা আসলে কেন পারছে না, তার আশেপাশে যারা আছে তাকে নেকির যে একটা লোভ, যে লিপসা, নেকির প্রতি যে ভালোবাসা সেটা তাকে দিচ্ছে না, কেননা আমরা ঘুরে ফিরে দেখছি সমাজের মধ্যে আমাকে আপনাকে অর্থ বৃত্ত মাল দৌলত এগুলোর জন্যই আমাকে আপনাকে উৎসাহ দিচ্ছে,
রাইট।
আরে ভাই কি করছো, তোমার বয়স হয়ে যাচ্ছে, তুমি এখনো চাকরি করতে পারছো না,
ঘর থেকেও এটা, বাহির থেকেও এটা, বন্ধু মহল থেকে।
আচ্ছা আমার মা বাবা আমাকে বলতেছে তুমি কি করতেছো, তুমি এখনো এস্টাবলিশ হতে পারলে না, তোমার পাশের ঘরের অমুকের সন্তানকে দেখো, সে তো তোমার থেকে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে, তুমি তো তার সাথে একই ক্লাসমেট ছিলে, তো তোমার অবস্থা এমন কেন। তো এই বান্দা যেখানে লেকির লোভ তার মধ্যে দেওয়ার কথা ছিল তাকে দিচ্ছে দুনিয়ার
লোভ। মা বাবা যদি এখানে বলতো বলে বাবা এত বেশি কিছু দরকার নাই, হালাল চাই, যাই করো আর না করো হালাল পন্থা উপার্জন করে আমাকে খাওয়াবে, যদি মা বাবা ঘর থেকে উৎসাহ পেত, নেকির প্রতি উৎসাহ পেত না মা বাবা থেকে, বলে বাবা যা করো অল্প টাকার কাজ কর, কম টাকার কাজ কর, কিন্তু হালাল চাই। তো সন্তানের মধ্যে একটা চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই আসতো, মা বাবাকে যদি খাওয়াতে হয় হালালটাই খাওয়াতে চাই, হারাম আমি খাওয়াতে চাই না।
আমরাই তো মা বাবারা আজকে সন্তানকে কম্পিটিশনে লেগিয়ে দিয়েছি হারামের জন্য, না যেভাবে হোক তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে সমাজে এস্টাবলিশ হতে হলো, তোমাকে যেভাবে হোক ইনকাম করে নিয়ে আসতে হবে। তো ওই সন্তান তো লেগে পড়ে গেছে না সমাজের এই কম্পিটিশনে, যে আমাকে যেভাবে হোক, হালাল হোক হারাম হোক।
আবার অনেক সময় প্রেশারও দেওয়া হয়, অনেক প্রেশার দেওয়া হয় ঘর থেকে হোক, সেটা বাচ্চার মা থেকে হোক, পরিবার পরিজন থেকে, চাহিদা মেটানোর যে এক প্রেশার একটা পুরুষের উপরে থাকে সেটা একজন পুরুষই ভালো জানে, সেটা আর কেউ জানবে না।
এই যে পুরুষের কথা বললেন, নারীর কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে
আল্লাহ আল্লাহ আল্লাহ
27 নম্বর আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ করছি, মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে উৎসাহ দিচ্ছেন যে আমরা নেকির লোভ কীভাবে আমাদের মধ্যে আনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সৎকর্ম করে পুরুষ হোক কিংবা নারী, এবং সে মুসলমান হয় তবে অবশ্যই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখব।
আল্লাহ আল্লাহ।
আচ্ছা, এবং অবশ্যই তাদেরকে তাদের কর্মের পুরস্কার দেব যা তাদের সর্বাপেক্ষা উত্তম কর্মের উপযোগী হয়।
সুবহানাল্লাহ।
তো ওলামায়ে কেরাম, এখানে যে উত্তমের যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দান করবেন সৎ কর্মের কারণে, যেটা আপনি বললেন না যে ইনকামের সোর্স তো আছে অনেক, যে আমাকে করতে হবে কি হালাল পন্থা ইনকাম, ঠিক আছে না, যেভাবে হোক আমাকে হালাল পন্থা ইনকাম করতে হবে। তো ওলামায়ে কেরাম বলেন যে এখানে আল্লাহ তাআলা যে উত্তম জীবনের কথা বলছেন, সেখানে আল্লাহ তাআলা এটার মানা হচ্ছে ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন তার অন্তরের মধ্যে, এই নেকির লোভের তার অন্তরের মধ্যে থাকার কারণে। আজকে আমাদের ইবাদতের স্বাদ আসে না তো, কারণ আমাদের নেকির লোভ নাই, আমরা অটো মোবাইলের মধ্যে চলতেছি,
আচ্ছা
ঠিক আছে না, ব্যাস নামাজে আসছি, নামাজ পড়তেছি, বেরোইছি, যে নেকির প্রতি ভালোবাসা, আমি তো নামাজ পড়লাম, আমার মালিককে সেজদা করলাম, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করলাম, আমার জন্য আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, এই নামাজের বদলুতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, হ্যাঁ আমি সদকা করলাম, আমি আমার মাল থেকে যাকাত আদায় করলাম, আমি ফিতরা আদায় করলাম, আমি হজ আদায় করলাম, এর প্রতিদান আমাকে চিন্তা করতে হবে, তখন না আমি নিজেকে নিজেকে উৎসাহ দিব,
তখন এটা লোভ চলে,
লোভ চলে আসবে না।
আপনি একটা শুনতে পারা বয়ান হয়তো আপনিও শুনেছেন যে নেকির প্রতি লালস লোভ এই জিনিসটা যার মধ্যে কাজ করবে না তাকে দেখবেন একটু অবসর সময় পেয়েছে তো কোরআন খুলে বসে গেছে, কারণ লোভ তার নেকির প্রতি তার লোভ চলে আসছে, যখনই একটু সময় পাবে তো সে নামাজে দাঁড়িয়ে যাবে, যখনই সে সময় পাবে নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাবে, যখনই সময় পাবে সে দাওয়াত ইসলামের জন্য কালেকশনে বের হয়ে যাবে, কারণ না নেকির প্রতি তার একটা লোভ। যেমন আজকের দিনটা অতিবাহিত হয়ে গেল, আহ আমি পারলাম না আজকে দুইজন মানুষকে বোঝাতে, পারলাম না দুইজন মানুষকে নেকির দাওয়াত দিতে, যাই আরও এক ঘন্টা বাকি আছে ঘুমানোর, যাই বের হয়ে যাই, গিয়ে কাউকে আমি দাওয়াত দিয়ে আসি। তো নেক আব্দুল হাবিব ভাই খুব সুন্দর বলেছেন, নেকির প্রতি যার লোভ থাকবে যে আমার নেকি দরকার, নেকি আমার দরকার, যেমন অর্থের প্রতি মানুষের লোভ থাকে, তেমন যদি লোভটা নেকির প্রতি হতো না,
নেকির থাকে আল্লাহু আকবার, তাহলে ইনকামটা কেমন হতো,
কেমন হতো।
আচ্ছা আব্দুল হাবিব ভাই, ওদিন আরেকটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, মাশাআল্লাহ বাবুল মদিনার ঘটনা, এক মোবাইল লিগে দাওয়াত ইসলামী, তো জুমার দিনের ফজিলত আমরা জানি আলহামদুলিল্লাহ, অসংখ্য ফজিলত জুমার দিনের, অসংখ্য করণীয় রয়েছে জুমার দিনের, যার মধ্যে আছে যে আমরা জুমার দিনে গোসল করার বিষয়ে, দুরুদ শরীফ পাঠ করার বিষয়ে, কবর জিয়ারতের বিষয়ে। তো ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী সে কী করতো, জুমার দিনে প্রত্যেকটা যে করণীয় কাজ আছে নেকির, নেকির লোভ তার মধ্যে ছিল, তো তিনি যেভাবে হোক নেকি করার জন্য চেষ্টা করতেন।
আল্লাহ।
তো জুমার দিনে বিয়ের মধ্যে শরিক হওয়া, তো এরকম করে প্রত্যেকটা কাজে তিনি
রোগীকে দেখতে,
রোগী দেখতে যাওয়া, একদিন কী করলো, এক জুমার দিনে উনি চেষ্টা করলো সবগুলো আদায় করার জন্য, যেভাবে হোক আজকে আমি এটাকে আদায় করবই করবো, নেকির প্রতি লোক তো সব করলো আলহামদুলিল্লাহ, সে জুমার নামাজ আদায় করলো, রোগী দেখতে গেল, বিয়ের মধ্যে অংশগ্রহণ করলো। আচ্ছা জানাজার বিষয়ে, এই জানাজার বিষয়ে তখন দেখেন দিনে প্রতিদিনই কোনো না কোনো মানুষ মরছে, হয়তো আমার এলাকায় না অন্য এলাকায় মরছে, আমার জানার মধ্যে নাই, তো ওই মোবাইলকে দাওয়াত ইসলামী জুমার নামাজ আদায় হয়ে গিয়েছে, তো তার মধ্যে এখন ওই লোভটা এখনও রয়ে গেছে যে আজকে জানাজার নামাজটা এখনও আদায় হয়নি কোনো না কোনো মুসলমানের। তো সে কি করলো, বাবুল আমাদের যে মাদানী মার্কাজ বাবুল মদিনায়, ওই বাবুল মদিনার মাদানী মার্কাজের আশেপাশে কিছু ইসলামীবাদীকে ফোন দিয়ে বললো যদি কোনো জানাজা থাকে আমাকে খবর দিবে, আমি চলে আসবো। আমি শোনার পরে অবাক হয়ে গেলাম ঘটনাটি, যে আল্লাহ তাআলার কেমন কারিশমা। তো তখন ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে ফোন আসলো, আসরের ওয়াক্ত, আসরের নামাজ হবে, তো তাকে বললো যে একটা জানাজা এখানে হবে, আপনি চলে আসেন।
আল্লাহ।
তো সে রওনা হয়ে গেল। তো ঘটনাটা কিছুটা এরকম যে সে আসরের ওয়াক্ত ছিল, আসরের নামাজের পরপরই জানাজা,
জি
তো আসরের নামাজে সে পৌঁছে থেকে জামাত ধরতে পারলো না, তো এখন জানাজা তো নামাজের পরপরই শুরু হয়ে যাবে। তো ওইখানে উপস্থিত যে দায়িত্বপ্রাপ্ত ছিল অর্থাৎ যে অভিভাবক ছিল, সে যখন মোবাইলকে দাওয়াত ইসলামীকে দেখলো, সে তখন বলল যে আপনি এখানে কীভাবে, বললো আমি জানাজার খবর পেয়ে এখানে চলে এসেছি। তো বললো যে আমি নামাজ এখনও আদায় করিনি, আগে নামাজ আদায় করিনি। বললো আপনাকে জানাজার নামাজও আদায় করাইতে হবে।
আল্লাহ আল্লাহ।
জানাজার নামাজ আপনাকে আদায় করাইতে হবে, অর্থাৎ ইমামতি আপনাকে করতে হবে। তো বললো আমাকে কেন করতে হবে, তো আদায় তো করেন আগে। তো তিনি জানাজার নামাজ পড়ালেন। তো তখন ওই অভিভাবক তার নানি অথবা ফুপি হবে আব্দুল হাবিব এটাই বললো, ওই মুবাল্লিগকে দাওয়াত ইসলামীকে বলল যে আপনি এখানে কিভাবে আসবেন। তিনি সব ঘটনা খুলে বলল যে আমি এরকম খবর নিয়ে নিয়ে চলে এসেছি যে আমার আজকে জুমার দিনে নেকিটাই বাকি ছিল,
আমার জানাজা জুমার দিনে আদায় হয়নি,
আদায় হয়নি। তো তিনি বললো আপনি আসেন না, আপনাকে পাঠানো হয়েছে।
আল্লাহ 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 আল্লাহ।
এটা কিভাবে বলো, আমার যে নানি বা ফুপি যার কথাই বলা হয়েছে, তিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা শুধু মাদানী চ্যানেলই দেখত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর মাদানী চ্যানেল দেখে দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ এই মাদানী চ্যানেলের মুবাল্লিগ ওলার যেতে আমার জানাজা নামাজ।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় কোথায় চলে দেখেন
আল্লাহ তাআলার কারিশমা দেখেন। ওই বান্দার হাজত ছিল যে আমি জানাজার নামাজ আদায় করব। আর ওই বান্দি যে মারা গিয়েছে তার ইচ্ছা ছিল আল্লাহ তাআলার দরবারে আল্লাহ মুবাল্লিগে দাওয়াত দিয়েছেন যে আমার জানাজার নামাজ পড়ায়। আল্লাহ তাআলা দোনোটাই আল্লাহ নিয়ত পূরণ করে দিলেন। তো নেকির লোভ
জি
আমরা যদি করি আল্লাহ রাস্তা সহজ করে
দিবে,
আল্লাহ রাস্তা খুলে দিবে যাতে আমাদের জন্য নেকি সহজ হয়ে যায় আর জান্নাতে আমরা চলে যেতে।
অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারাকাত আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, যাবো আবারও রাশেদ মাদানী ভাইয়ের কাছে, একটি মানকাবাত শুনি আমরা, বা রাশেদ ভাই যদি কালাম শোনাতে চায়
মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাদুকু মুখলিসে আলিম তিনি, সাদুকু মুখলিসে আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, সদাই থাকে যার তিনি, মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার। ফসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা, নবীর প্রেমে ভরা, ফাইজানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা, জাগিয়েছে কত সারা, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নত, আকীদায়ে আহলে সুন্নত, লেখো নিতে আছে যার তিনি, মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার।
তৎকায় হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মানুষের উৎসাহ পেয়ে যে পরিবর্তন হয়েছে, আল্লাহ তাবারক তাআলা আমার এই মুর্শিদকে সালামত রাখুক, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নেকি লাভের উৎসাহ, প্রতিটা সন্তানই যখন শৈশবে ছিল উৎসাহ পেয়েছে ইবাদতের, না হয়তো খারাপ কোনো কাজের, আপনাকে বলতে হবে না নামাজ পড়ো, যখন বাবা ঘরের মধ্যে নামাজ পড়ে সন্তান সেটা দেখেই উৎসাহ পায়, তাই না? এরকমের ঘটনা তো সবার ঘরে ঘটে যায়, মা নামাজে দাঁড়ায় তো মেয়েও পাশে এসে দাঁড়িয়ে যায়, এটার মানেই হলো গোপন উৎসাহ, এটা এটাকে বলতে হয় না, এটা বলতে হয় না নামাজে দাঁড়িয়ে, এটা একটা গোপন উৎসাহ, যে মাকে দেখলা, দেখলো নামাজে দাঁড়াতে, তো মেয়েও এসে পাশে দাঁড়িয়ে গেল মায়ের মতো, মায়ের দিকে তাকিয়ে থাকে, রুকু কিভাবে করে ওটা দেখে আবার রুকুতে যায়, ছেলেও ঠিক সেম করে, যখন বাবা ঘরে নামাজে দাঁড়ায় তো ছেলে গিয়ে পাশে দাঁড়িয়ে যায়, বাবা যেমন যেভাবে করে দেখে বাবা ঠোঁট নড়ে, বাবা ঠোঁট নড়ে না, সন্তানও মুখ নাড়তে থাকে, বা জানে না বাবা কি পড়তেছে, তো সন্তান পাশে দাঁড়িয়ে মুখটাকে নাড়াচাড়া করে, আমি দেখেছি এভাবে সন্তান মুখটা নাড়াচাড়া করে, আর এটাও হলো উৎসাহ, বাবাকে দেখে সন্তান, মাকে দেখে সন্তান ইবাদতের উৎসাহ পেল। আবার এটার যদি উল্টাটা দেখি, বাবা ঘরে বসে ধূমপান করছে, সন্তান ওটা দেখতেছে, বাবা কি এটা কি করে এটা, আজকে কালকে পরশু একদিন না একদিন সন্তান এই যে গোপন উৎসাহ পেয়েছে আপনার দেখা কর্ম থেকে, আল্লাহ তালার পানা ওই সন্তানের মধ্যে একদিন এই রোগটা চলে আসে। মিথ্যা বলা দেখে ঘরের মধ্যে তো চলতেই থাকে, এগুলো মনে হয় কোনো গুণা না, এরকম ভাবে এগুলো কোনো ব্যাপার না, এগুলো মনে হয় চলে এরকমের, তখন সন্তানের মধ্যেও এই অভ্যাসটা চলে আসে, কারণ উৎসাহ ভিতর থেকে পেয়েছে, বাবার ইবাদত দেখে সন্তান ভিতর থেকে উৎসাহ পেয়েছে, আমিও দাঁড়িয়ে যাই বাবার পিছনে, বাবার পাশে দাঁড়িয়ে যাই, মা নামাজে দাঁড়িয়েছে সন্তানও নামাজে দাঁড়িয়ে যায়, মায়ের সাথে সাথে আমিও নামাজ পড়ি, উৎসাহটা কীভাবে পেল সে, এটা বলেনি কিন্তু কেউ, সে ভিতর থেকে পেয়েছে।
এখন তো মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারা, যারা ছোট বাচ্চা আছে তাদের মুখ থেকে গালিও চলে আসে
আল্লাহ তাআলার
পানা, এখন গালিটা কেন আসে এটাও তো একটু দেখার বিষয়, যে দেখা যাচ্ছে তার পিতামাতা যে আছে সে যখন কোনো মানুষের সাথে ঝগড়া লাগে বা কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয় তখন মাশাআল্লাহ বিভিন্ন ভাষা সে ইউজ করে ব্যবহার করে, এখন তার যে ছোট ছেলে সে দেখছে যে আমার মা তো এমন এমন শব্দ বলছে ব্যবহার করছে, এখন দেখা যাচ্ছে ওই ছোট বাচ্চার যে স্বভাব অভ্যাস এমন পরিণত হয়েছে যে দেখা যাচ্ছে ওই ছোট বাচ্চা সে বড়দের পর্যন্ত নাউজুবিল্লাহ গালি দিয়ে দিচ্ছে, এটা তার মার শিক্ষা, তার বাবার শিক্ষা, এখন মা বলছে আরে না এটা তো বড় মানুষ তুমি তাকে গালি কেন দিচ্ছ, গালি দিবে না, কিন্তু ওই ছেলে কথা শুনছে না, কিভাবে শুনবে, আপনি তো তাকে শিক্ষা দিয়েছেন, ওই ছেলেকে ছোট বাচ্চাকে পিতা মাতা নিজে শিক্ষা দিয়েছে। অনেক উদাহরণ দেখা যায় না, যে কেউ বলে যে আপনার বাবা বাড়িতে আছে কিনা, এখন বাবার ছেলেকে বলে যাও গিয়ে বলো, বলে দাও বাড়িতে নেই, মানে মিথ্যা বলারও যে একটি অভ্যাস, একটি স্বভাব ছোট কাল থেকে ওই সন্তানকে শিক্ষা দিচ্ছে।
উৎসাহটা কিন্তু এক প্রকারের আপনার বলেও হয়, যেমন আমি কাউকে উৎসাহ দিলাম, ভাই নামাজের সময় হয়েছে, নামাজ জান্নাতের চাবি, চলেন নামাজে যাই, এটা এক প্রকারের উৎসাহ। আরেকটা হলো গিয়ে আমি কোনো বন্ধুর সাথে বসে বসে কথা বলতেছি, তো যখনই নামাজের সময় হলো আমি উঠে চলে আসলাম, বলে ভাই নামাজের সময় আমি গেলাম, এখন ওর মধ্যে কি হলো, ইয়ার দোস্ত বন্ধু যাইতেছে নামাজে আমিও যাই, দাওয়াত দেয়নি কিন্তু সে দেখে দেখে উৎসাহ পেল আমিও যাই। মহলের মধ্যে অনেক এমন আছে, যেমন কিছু ইসলামী ভাই নতুন নতুন মহলে আসলো দাওয়াত ইসলামীতে না, তো সে কোনো মোবাল্লিগের সাথে দেখলো জুতা পরিধান করছে, বিসমিল্লাহ রহমান রহিম, এখন ওর মধ্যে এটা উৎসাহ পেল, সে জুতা পরিধানের সময় বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা, আচ্ছা দেখলো সে ডান পা দিয়ে জুতা পরিধান করলো, তার মধ্যে একটা আইডিয়া চলে আসলো, মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করলো, তো তার মধ্যে একটা ভিতর থেকে উৎসাহ আসলো, আমি এটা এটা করব, হাতে তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলতেছে, তো সাধারণ একটা ইসলামী ভাই, নতুন ইসলামী ভাই, তার মধ্যে একটা উৎসাহ বাড়লো, কি মোবাইল থেকে দাওয়াত ইসলামী পড়তেছে, আমি একটা তসবি নিয়ে পড়া শুরু করে দিই। একটা হলো গিয়ে সরাসরি দাওয়াত দেওয়া, উৎসাহ প্রদান করা, আর একটা হলো আমার কাজকর্ম আমল ইবাদত দেখে আশেপাশে যারা আছে তাদের মধ্যে উৎসাহ বেড়ে যায় দেখে। আর একটা হলো গিয়ে এই যে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে মিথ্যা বা গালিগালাজ বা খারাপ কাজ, মোবাইল ইউজ এবং ধূমপান, এগুলো আপনি দাওয়াত দেননি, আপনি তাদেরকে উৎসাহ করেননি, কিন্তু এইভাবেই সে উৎসাহ পেয়েছে, দেখে দেখে তার মধ্যে এটা জাগ্রত হয়েছে, আমিও এভাবে করি, আল্লাহ তাআলার পানা হিফাজত করি আমার ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের দ্বারা যেন তাদের কোনো ক্ষতি না হয়, কোনো বাবা মাই চায় না
জি
আমার সন্তানের ক্ষতি।
কয়েকটা বিষয় একটু গুরুত্বের সহিত, যেহেতু এখানে আপনি নীরব উৎসাহর বিষয়ে, সন্তানের মধ্যে এই বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারীর হাদিসে পাক হলো যে তোমরা নিজেদের ঘরকে কবরস্থান বানাইও না,
আল্লাহ
অর্থাৎ এই হাদিসে পাকের পদটিকার মধ্যে বলা হয় যে তোমরা অর্থাৎ যেভাবে কবরস্থানে নামাজ আদায় করো না ওইভাবে কী করিও না, ঘরকে এভাবে রাখিও না, ঘরের মধ্যে নফল নামাজগুলো আদায় করো, কারণ হাদিসে তৈবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নফল বা সুন্নত পড়ার ব্যাপারে বিভিন্ন জায়গার মধ্যে উৎসাহিত করে দিবি। জাকির ভাই, অসংখ্যবার আমরা মাদিনী চ্যানেলের মধ্যেও কেবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বিভিন্ন সময় কি তাদের উৎসাহ প্রদানের জন্য ছোট ছোট বাচ্চারা যারা এখনও কথা বলতে পারে না, দেখা যায় অনেক সময় জায়নামাজ বিছিয়ে তারা কেউ সেজদারত অবস্থায় আছে, কেউ বা ঘরের মধ্যে তসবি তাহালিল, কেউ বা মদিনা শরীফ দেখে আপনার স্ক্রিনের উপর চুমু দিচ্ছে। কেন? তার ঘরের পরিবেশটাই এমন। কেননা এই উৎসাহগুলোর সন্তান হলো সাদা কাগজের ন্যায়, আপনি এটার মধ্যে যা লিখবেন এটা তাই হবে রেকর্ড। তো আপনি যদি এখানে ভালো কিছু ঘরের মধ্যে দিনদার পরিবেশ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তৈবার মধ্যে ইরশাদ করে যে তোমরা যখন মসজিদে নামাজ আদায় করো, হাদিস পাকের খোলাসা হলো কিছু নামাজ অবশিষ্ট রেখে দাও যেন ঘরে গিয়ে আদায় করা যায়। কেননা এর মাধ্যমে যে ঘরের মধ্যে যারা ছোট ছোট যারা রয়েছে এর মাধ্যমে ইসলামী বোন যারা আছে তারা নিরাপত্তা, এটা এমন একটা উৎসাহ ঘরের মধ্যে যারা ইসলামী বোন যারা বুঝদার তারাও আল্লাহ তাআলার দয়ায় নামাজি হয়ে যায় এই নীরব উৎসাহ তার কারণে। তো আমাদের অবশ্যই এই প্রচেষ্টা আমাদের ঘরের মধ্যে, যেহেতু মাহে রমজান চলমান, বিভিন্ন ইসলামী বোন নিজের ঘরের মধ্যে মসজিদে বাইর যারা আলহামদুলিল্লাহ ইতিকাফ করার সৌভাগ্য অর্জন করছে, তো আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, নিরাপত্তার উৎসাহিতের আমাদের প্রতীকীর আলহামদুলিল্লাহ দরকার তাদেরকে এই বিষয়ে উৎসাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। কেবা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সেই শুরু থেকেই তার উৎসাহ প্রদান সাধারণ মানুষকে। এখনও যদি কেউ মুসাফা করতে যায়, সাক্ষাৎ করতে যায়, ভাগ্যের ব্যাপার এটা, হাজার নয়, এবছর তো পুরো রেকর্ডই ক্লোজ হয়ে গেছে। এত ইতিকাফকারী মসজিদ, মসজিদের উঠান, বারান্দা, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোর পুরাবো। গতকালকে একজন ইসলামী ভাইয়ের সাথে ওখানে কথা বলছিলাম, বলো জাকির ভাই জুমা পড়ার জায়গা পাওয়া যায় না, ওক্তের নামাজ পড়ার জায়গা পাওয়া যায় না, এত ইসলামী ভাই ইতিকাফকারী আসছে। তো এত হাজার হাজার ইসলামী ভাইদের মধ্যে আমিরুল সুন্নাহ প্রতিদিনই মোলাকাত রাখেন, যতটুকু পারেন, 50 জন, 100 জন, 150, 200, 500 যত পারেন মোলাকাতের জন্য টাইম রাখেন। যখনই কোনো ইসলামী ভাই সাক্ষাতের জন্য যায়, তো আমিরুল সুন্নাহ 2 সেকেন্ড হলো 5 সেকেন্ড হলো তাকে নেকির দাওয়াত দিবেনই, উৎসাহ প্রদান করবেনই। যদি কারো মুখে দাঁড়িয়ে নেই তো হাত বুলিয়ে দেবেন আর বলবে দাঁড়ি, এতটুকুই বলবে শুধু দাঁড়ি, ওর জন্য এতটুকুই যথেষ্ট। যাকে উৎসাহ প্রদান করছে না নূর হোসেন ভাই, তার জন্য এতটুকুই যথেষ্ট। বাস আমিরুল সুন্নাহ শুধু তার মুখে হাত বুলিয়ে দেয় আর বলে দাঁড়ি, এতটুকু শব্দ ব্যবহার করে দাঁড়ি। তো ওর জন্য এতটুকু উৎসাহ পাওয়াটাই ওর জন্য অনেক কিছু,
অনেক কিছু।
আর ও তো নিয়ত করে নেয়, ইনশাআল্লাহ তাআলা আমি নিয়ত করলাম। এরপরে যদি কারো মাথায় ইমামা না থাকে তো মাথায় হাত দেয় আর বলেন ইমামা, এতটুকু বুঝে যায়। যাকে উৎসাহ প্রদান করছে না সে বুঝে যায় যে আমাকে ইমামার কথা বলছে, বলে ইনশাআল্লাহ তাআলা ইমামা। এভাবে করে আপনার যেই যেই বিষয়গুলো আমিরুল সুন্নাতের দৃষ্টিতে আসে যে এই লোকটার মধ্যে এই দুর্বলতা আছে তো সেটাকে মাইনাস করা দরকার, বা এর মধ্যে এই সুন্নাতে মোবারকা নাই তো সেটা প্লাস করা দরকার, তো ওই 2-4 সেকেন্ডের মধ্যে নেকির দাওয়াত দিয়ে দেন, উৎসাহ প্রদান করে দেন।
আমার নবীর যে আদাগুলো না,
জি জি জি,
সুন্নতের যে আদাগুলো,
সুবহানাল্লাহ,
এইগুলি কিন্তু ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে এইভাবে উৎসাহ দিতেন।
জি,
হাদিসে মোবারক যদি আমরা দেখি না, তো আমির আহলে সুন্নাত কিন্তু ঠিক
ওইটাকেই করতেছে, ওইটাকেই আমল করতেছে,
বাস্তবায়িত করতেছে না আমাদের মধ্যে, যে আমরা নেকির কাজগুলো করি। আমরা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে মোবারকা, হাদিসের খোলাসা এরকম যে হাজির সাল্লাহ ইরশাদ ফরমান, নেকি ছোট হলে ছেড়ো না,
ছাড়তে নেই,
গুণা ছোট হলে করো না, হাদিসের পরিভাষায়। তো এই যে এখানে উৎসাহ দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের খোলাসা এরকম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে উপস্থিত বলতেছে, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলবো না যেটা করতে অনেক সহজ এবং সেটা আদায় করতে শরীরের কোনো কষ্টও হয় না? সাহাবায়ে কেরাম কিন্তু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উপদেশ দিন, আপনি আমাদের কিছু বলেন। নবীজি নেকি করার জন্য উৎসাহ দিচ্ছে সাহাবায়ে কেরামকে, যখন যেটা বললে সাহাবায়ে কেরামের মধ্যে চলে আসুক ওই আমলটা, যাতে করে তারা উৎসাহ পায় এবং নেকির কাজটা তারা বাস্তবায়িত করে। তো সাহাবায়ে কেরাম যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ সেই কাজটা কি, সেই ইবাদতটা কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চুপ থাকা এবং সুন্দর আখলাক।
যে
এখানে দেখেন আল্লাহ রাসূল কত সুন্দরভাবে এমন একটা আমলের, দুইটা আমলের কথা বলে দিল যাতে করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই আমলগুলো তাদের মধ্যে নিয়ে আসতে পারে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হতো এই আমলগুলো, নেক আমলগুলো করার জন্য তারা প্রতিযোগিতা লেগে যেত, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই যে তাদের যে জীবনী যদি আমরা পড়ি, তখন আমাদের কিন্তু এই নেকের লিপসাগুলো আসবে, লোকগুলো আসবে। আমরা দুনিয়াবী মানুষগুলোকে ফলো করি, যার বিদায় আমাদের এই নেকির প্রতি লোভ লালসা আসে না। যত আমরা দুনিয়াদার হব, যত আমরা দুনিয়ার দিকে ধাবিত হব,
ততই আমাদের থেকে নেকির কাজগুলো আমাদের থেকে হাত ছাড়া,
হৃদয়টাও তত শক্ত হবে,
শক্ত হতে থাকবে। আপনি দেখেন কিতাবের মধ্যে এসেছে যে নেক আমলগুলো যদি আমরা করি, নেক আমলগুলো করার কারণে উপকারিতা, ওলামায়ে কেরাম বলেন যে যে ব্যক্তি কোনো ভালো বা কল্যাণমূলক কাজে অংশ নেয় অথবা ব্যক্তিগতভাবে কিংবা সামষ্টিকভাবে নেক আমলে সামিল হয়, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। কত বড় কথা! এরপর বলেছেন যে নেক কাজে অংশ গ্রহণকারী ব্যক্তিকে আল্লাহ পাক সকল অবস্থায় ভালো কাজ করার তৌফিক দান করেন। এখন আপনি চাচ্ছেন না কিছু হোক, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিবেন, কেননা আপনার অন্তর তো নেকি করার জন্য সবসময় চেষ্টায় থাকে যে আমি নেকির কাজ করি, তখন আল্লাহ আপনাকে সুযোগ করে দিবে যে অমুক জায়গায় নেক আমল হবে, এই বান্দাকে আমি সেখানে হাজির করে দিই। তারপর বলা হয়েছে যে নেক কাজের প্রতিদান হিসেবে আল্লাহ পাক নেককারকে, নেককার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। কত বড় নিয়ামত না! এখন তো এটাই আমরা চাচ্ছি, শেষ দশক আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ, আল্লাহ জান্নাত দাও আমাদেরকে আল্লাহ। তো এটা আসবে কিভাবে? যখন আমরা নেক কাজের মধ্যে অভ্যস্ত থাকবো, নেকি লোভের আমাদের উৎসাহ আমাদের অন্তরে আমরা দিতে থাকবো। বলা হয়েছে যে ভালো কাজে অংশ নেওয়া ব্যক্তির প্রতি মানুষ পরম শ্রদ্ধা জ্ঞাপনের সাথে সাথে তাকে দোয়াও করে। আজকে আমরা বলছি না মোবাল্লিগের দাওয়াত ইসলামের কথা, যে তার উৎসাহে আমি এসেছি, তার উৎসাহে তার এমন হয়ে গেছে। কসম খোদার ভাই, এমনও আমরা শুনেছি যে অভিভাবক বলতেছে তোমার মতো সন্তান ঘরে ঘরে দান করুক।
এমন
কয়জন আছে ভাই? আপনার সন্তান তো অনেক বড় ডিগ্রিধারী না, অনেক বড় আপনার জ্ঞান পিপাসু আপনার ছেলে, কয়জন মা কয়জন সমাজের লোক আপনার সন্তানের জন্য এমন দোয়া করে, যে দোয়া মোবাল্লিগের দাওয়াত ইসলামের জন্য করে, যে দোয়া দিনের দায়ীর জন্য করে যে তোমার মতো সন্তান ঘরে ঘরে হোক? কেন? কেননা তুমি আমার সন্তানকে খারাপ কাজ থেকে নিয়ে এসে ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। এরপর বলা হয়েছে নেক কাজেরত ব্যক্তি সকলকে সাহায্য সহযোগিতার করার মানসিকতা তৈরি হয়, তারা মানুষের নিকটে প্রিয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আমরা মানুষের প্রিয় হয়ে যাই আল্লাহ পাকের দয়ায়। তো নেক কাজ করার কারণে, নেক কাজে অংশগ্রহণকারী ব্যক্তি আত্মিক প্রশান্তি লাভ করে। আল্লাহ আকবার! যতই ভাই আমি কামাই, টাকা পয়সা যতই থাকুক, অন্তরে হৃদয় প্রশান্তি আছে কিনা দেখার বিষয় না। তো যারা নেক কাজ করে না, অল্পে তুষ্ট থাকে, যারা নেককার তারা অল্পে তুষ্ট থাকে, তাদের অন্তরে এমনিতেই প্রশান্তি থাকে,
প্রশান্তি।
তো বলা হয়েছে নেক কাজের অত ব্যক্তি অন্যদের তুলনায় সুস্থ থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নেক কাজে লিপ্ত ব্যক্তি সকল প্রকার মন্দ কাজ থেকে দূরে থেকে নিজের আত্মসংশোধন করতে পারে এবং নেক আমলকারী ব্যক্তি অগণিত সওয়াব হাসিল হতে থাকে। তো কেনই বা আমরা নেকির প্রতি আমাদের লোভকে আরো বাড়িয়ে দিব না? যেই যার এত উপকারিতা, যার দুনিয়াও উপকার, যার পরকালেও উপকার, তো এখন আমাদের উচিত হবে এই নেকির পরিবেশকে তৈরি করা এবং নেকির পরিবেশের মধ্যে নিজেদেরকে শরীক করে নেওয়া।
শরীক করে নেওয়া, রাইট রাইট। সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে নেকির লোভ কেমন ছিল? আল্লাহ, আজকে আমাদের বিষয় এটাই আছে কি নেকি লাভ, নেকি লাভের উৎসাহ, তাদের মধ্যে কেমন উৎসাহ ছিল? যখনই সিদ্ধান্ত হলো যে মুয়াজ্জিন নির্ধারণ করা হবে আজান দেওয়ার জন্য, তো সাহাবা একরামের ভিড় জমে গেল, ইয়া রাসূলুল্লাহ কাকে নির্ধারণ করবেন? কেননা সওয়াবের কথা তো আগে শুনেছে তারা, এখন নেকি লাভের উৎসাহ পেয়েছে। এখন সাহাবা একরামের মধ্যে এক গুঞ্জন শুরু হয়ে গেল, কাকে কাকে মুয়াজ্জিন বানাবে আর কে এই সুযোগটা অর্জন করবে, কেননা নেকি নেকি এখানে। আচ্ছা, জানাজা নামার যখন আসতো, তো সাহাবা একরামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দার পরে সাহাবা একরামের মধ্যে এক কানাকানি শুরু হয়ে যেত, জানাজার ইমামতি কী করবে, যদি আমি একটু সুযোগ পেয়ে যেতাম, মানে সওয়াবই সওয়াব, মানে একটা চিন্তাভাবনার মধ্যে থাকা। আচ্ছা, যুদ্ধের ময়দানে যেতে হবে, তো অপেক্ষায় থাকতো আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডাক আসে কি না, আমার নামটা বলে কি না, আমি যেতে পারবো কি না। অনেক ছোটো ছোটো সাহাবা একরামের নাম শুনেছি আমরা, তারা নিজের থেকে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কবুল করে
না। এমন অনেক ঘটনা আছে না, যেমন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেকির কেমন লোভ ছিল যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য যুদ্ধের সামগ্রী সরঞ্জাম বা অর্থ সংগ্রহ করছে, যে বলছে তোমরা যা পারো আমাকে আমার চাদরে রেখে দাও, যুদ্ধের জন্য মালামালে অংশগ্রহণ করো। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমরা প্রসিদ্ধি করি, অনেকেই জানি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সবসময় তো সিদ্দিক আকবর আমার চেয়ে আগে চলে
যায়,
আজ আমি
আগে যাব,
আমি আগে যাব
বেশি দিব,
যেহেতু আমার কাছে মালও মোটামুটি ভালো আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলার জন্য, তার চেয়ে নেকিতে এগিয়ে যাওয়ার জন্য,
নেকি বেশি করার জন্য
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের অর্ধেক মাল
নিয়ে আসলেন,
অর্ধেক মাল নিয়ে আসলেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমার এই অর্ধেক
মাল, যা সম্পদ আছে
আমার সকল সম্পদটি নিয়ে আসছি, অর্ধেক আপনার দরবারে কুরবান।
হায় হায় হায়, সুবহান।
তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছু নিয়ে আসলেন, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু নিয়ে এসেছি। তো প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করলেন, তোমার ঘরের জন্য কী রেখে এসেছো? বলে, ঘরের জন্য আল্লাহ তাআলা রাসূলকে রেখে এসেছি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দিয়েছে, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্ধেক সম্পদ দিয়েছে নেকির আশায়, নেকির প্রতিযোগিতা, যে আজ আমি সিদ্দিক আকবর উপরে চলে যাব নেকিতে। কিন্তু তাদের মধ্যে কি একটি উৎসাহ, উদ্দীপনা, একটি নেকির প্রতি লোভ কেমন ছিল,
একটা বিষয় হলো, যেহেতু মাশাআল্লাহ এই মাহে রমজান, এই বদরি যুদ্ধের বিষয়ে আমরা অনেক সময় শুনে থাকি, যেটা ইসলামের এক মহান বিজয়, যেখানে আল্লাহ রসুল খুদ সিজদে শুকুর আদায় করেছিল। তো ওইখানের মধ্যে দুইজন সাহাবির কথা বর্ণনা করা হয় যে যুদ্ধে যাওয়ার জন্য তাদের এমন আগ্রহ ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেওয়ার জন্য কি করলেন জানি, হ্যাঁ ছোট তাদেরকে নেওয়া যাবে না যুদ্ধে, কিন্তু কিতাবের মধ্যে লেখে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বারবার আকুতি মিনতি করতে লাগলো। অতপর যখন তাদেরকে কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হয়, যখন তাদেরকে উভয়কে আপনার মাপ দেওয়ার জন্য যে তোমরা যদি এতটুকু হয় তাহলে যুদ্ধে নেওয়া হবে, যখন তাদের মধ্য থেকে বড়কে নেওয়া হলো, দেখলো মাপ দেওয়ার পরে কিছুটুকু বাকি, নিজের পাকে কি করে দিল, হ্যাঁ যে যেভাবেই হোক যুদ্ধে অংশগ্রহণ করো। অর্থাৎ আমরা যদি অপর দিক থেকে দেখি যে যুদ্ধে যাওয়ার কারণে তার মৃত্যু শাহাদাতের পেয়ালাও পান করতে পারে, কিন্তু তারপরও যে
নেকির লোভ দেখেন কেমন ছিল, নেকির লোভ।
তবে এটার মধ্যে নেকি সদা সর্বদা, আমার তুষার ভাই যে বিষয়টা বললো যে জাকির ভাই, নেকি করার মধ্যে দুনিয়াবি এমন প্রশান্তি, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পাক হলো, যখন বান্দা নেকির কাজ করে নেক আমলের মধ্যে মশগুল হয়ে যায়, যার খুলাসা হলো আল্লাহ পাক তার দুই হাত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেয়, আর যে ব্যক্তি গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যায় আল্লাহ পাক তার দুই হাত মুসিবত দ্বারা পূর্ণ করে দেয়। তো নেকি করার মধ্যে প্রশান্তি, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করে, আর অপরদিকে গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিভিন্ন মুসিবত দিয়ে দেয়।
যে ব্যক্তি নেক আমল করে বা নেকি করে, সমাজের মানুষ যেটা নূর হোসেন ভাই বললেন, তাকে ভালো দৃষ্টিতে দেখে, মানুষ তার উপরে বিশ্বাস করে, মানুষ তাকে দায়িত্ব দেয়, মানুষ তাকে তার সুনাম বলে, মানুষ আচ্ছা এলাকার মধ্যে কোনো কিছু হলেই আগে তার কাছে যায় পরামর্শের জন্য, যে নেককার ব্যক্তি, আচ্ছা যদি কোনো আয়োজন থাকে, বিয়ে শাদী হয় বা কোনো অনুষ্ঠান থাকে, আগে তার থেকে দোয়া করানোর ব্যবস্থা করে, যদি বাড়িতে কোনো মিলাদ মাহফিল হয় ওই ইবাদতকারী ব্যক্তিকে আগে ডাকে, বলি জানাজা হয় তো ইবাদতকারী ব্যক্তিকে আগে ডাকে, সন্তান হয় তো ইবাদতকারী ব্যক্তিকে আগে ডাকে, কেননা এ হল আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, ইবাদতের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে থাকে, আর এটা যখন তার মধ্যে অভ্যাস হয়ে যায় তখন সমাজের মানুষের মধ্যে তার প্রতি এক ভালোবাসা ভিন্নভাবেই জন্মায়। রাশেদ ভাই আমাদের সাথে আছেন, যেহেতু অনেকদিন পরে পেয়েছি আরও একটা কালাম রাশেদ ভাই থেকে আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তালা শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তালা। রাশেদ ভাই আরেকটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আছি বেকুল
স্বপনে দিদার দাও হে প্রিয় নবী, চারিদিকে বিপদ ঘিরে রেখেছে যে আমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চারিদিকে বিপদ ঘিরে রেখে অসহায় আমি দয়া করো হে মোর প্রিয় নবী, অসহায় আমি দয়া করো হে মোর প্রিয় নবী, গত এই প্রাণ মরণের বেদনায় আমার উষ্টাগত এই প্রাণে শোক শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী, শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী, আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা, আত্মারের প্রতি শাহে মদিনা, বিরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী, বিরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী, ভাগ আমার জল করো হে মোর প্রিয় নবী, ডাকো দ্বারে আমায় তুমি হে মোর প্রিয় নবী।
আমিন আমিন। আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের রওজায়ে আনোয়ারে উপস্থিত হওয়ার আদবের সাথে হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাহে রমজানে আল্লাহ তাআলা যেন মদিনাতুল মুনাওয়ারাতে ইফতারি সেহেরি আমাদের ভাগ্যে লিখে দেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। চমৎকার কালাম আমরা শুনছিলাম দর্শক শ্রোতা। আজকের যে বিষয় নিয়েছি আমরা, নেকি লাভের উৎসাহ, অনেকগুলো দিক নিয়েই আমরা আলোচনা করছি শুনছি আমরা, আল্লাহ করে কি এর উপরে আমরা আমল করারও আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করুন। উৎসাহ নূর হোসেন ভাই, আরও কিছু শেষ মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে?
জি, যেহেতু আমরা কিছুক্ষণ পূর্বেও মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শুনছিলাম যে প্রতিযোগিতার বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, এই বিষয়টিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে হুকুম করেছেন।
জি,
সূরা মাইদার মধ্যে 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা নেক কাজে পরস্পর প্রতিযোগিতা করো। তো এখানে আল্লাহ তাআলার হুকুম আমাদের উপরে, যাতে করে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে আমরা প্রতিযোগিতায় লেগে যাই নেকির কাজে।
নেকির কাজে
তাহলে কি হবে? তাহলে আমাদের নেক আমলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে।
রাইট।
আর যদি আমরা এটা না করি তাহলে আফসোস হয়ে থাকবে, যেটা আমাদের হাত থেকে নেকির কাজগুলো হাতছাড়া হয়ে যাবে। স্যার, দেখা যায় এরকম যে আমরা আলোচনা করি ঠিকই, একজনকে সাধুবাদও জানাই, কিন্তু আফসোস ওই কাজটা আমি নিজে আর করি না। যেমন সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো বন্ধু
হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, সে নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, তো অপর বন্ধুরা যারা থাকে উপস্থিত তাকে নিয়ে সাধুবাদ জানায়, মাশাআল্লাহ তুমি তো পরিবর্তন হয়ে গিয়েছো, তোমাকে সাধুবাদ, তোমাকে মুবারকবাদ, আমাদের জন্য দোয়া করো। তো সে যখন নেকির দাওয়াত দেয় তখন তার মধ্যেও স্পৃহার পাওয়া যায় না, ইনশাআল্লাহ আমিও তোমার মতো হয়ে যাব, আমিও ইমামত শরীফ পড়ব, আমিও পাক দাড়ি রেখে দিব, হ্যাঁ
জি,
আমিও ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করব। যখন তাকে আমরা ইনফরাদি করি তখন তার মধ্যে স্পৃহাটা আর দেখা যায় না, একটু আগে তো ভাই তুমি আমাকে সাধুবাদ দিলে। তো কিন্তু এটার বিপরীত যদি আমরা দেখি, যখন আমার মধ্যে হঠাৎ করে আমার ব্যাংক ব্যালেন্স, আমার সম্পদ বেড়ে যায়, তখন বন্ধুমহল নেড়ে ছেড়ে বসে, ভাই কীভাবে কী হলো, একটু খুলে বলো, তুমি হঠাৎ করে কীভাবে লাখপতি বেনে গেলে, হয়ে গেলে, ফ্ল্যাট ছিল না ফ্ল্যাটের মালিক হয়ে গেলে, কিছু টিপস আমাদেরকেও দাও, আমরাও তো চেষ্টা করি একটু ভাই,
আমরাও
হ্যাঁ একসাথে আমরা ক্লাসমেট ছিলাম, তুমি হঠাৎ করে বড় লোক হয়ে গেলে, ভাই
দিনের ব্যাপারে
আমরা দিনের ব্যাপারে গাফেল, হ্যাঁ উদাসীন। আমি দেখছি আমার বন্ধু সে পরিবর্তন হয়ে গেল ভাই, সে আমার চোখের সামনে সে দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে রেখে দিল, আল্লাহ ওয়ালা হয়ে গেল, তো আমার অন্তর কেন সেদিকে ধাবিত হচ্ছে না? কিন্তু বিপরীতে, আরে ভাই সে টাকাওয়ালা হয়ে গেল, আমার অন্তর এখন তার পিছে পিছে ছুটছে, ভাই কিছু টিপস দাও।
আমাদের সমাজটি এখন এমন হয়ে গিয়েছে যে আমরা আখিরাতের প্রতি চিন্তা ভাবনা করব এমন কনসেপ্টই আমাদের নেই,
জি
এমন ধারণা আমাদের সৃষ্টি হয় না। আর এক হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান, আমার উম্মতের মাঝে অচিরেই এমন এক যুগ আসবে, এমন একটি কাল, একটি সময় আসবে যে সময় তারা পাঁচটি জিনিসকে বেশি ভালোবাসবে এবং পাঁচটি জিনিসকে তারা ভুলে যাবে,
ভুলে বসবে,
পাঁচটি বিষয়কে ভালোবাসবে, মহাব্বত করবে, আর পাঁচটি বিষয়কে তারা ভুলে যাবে। এর মধ্যে হচ্ছে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ওয়া ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা,
রাইট।
যা অনুবাদ হচ্ছে, আমার উম্মতেরা তারা দুনিয়াকে ভালোবাসবে এবং আখিরাতকে ভুলে যাবে। নাম্বার দুই হচ্ছে, তারা সম্পদকে ভালোবাসবে কিন্তু হিসাবকে ভুলে যাবে। আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু রোজে মাহশারে আমাকে হিসাব দিতে হবে, হিসাবে
কথাই ভুলে যাবে।
নাম্বার তিন হচ্ছে, তারা সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু খালিককে, খালিককে ভুলে যাবে, স্রষ্টাকে ভুলে যাবে। আজ দেখুন না আমাদের সমাজের মধ্যে, আমি বলবো এক সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা বিভিন্ন তথ্যকে বা বিভিন্ন নতুন আবিষ্কার এইসব জিনিসকে ভালোবাসে, তাদের আকর্ষণ হয়, কিন্তু যিনি স্রষ্টা
আল্লাহ
তাআলাকে ভুলে যায়। অনেক মানুষ আছে প্রাকৃতিক জিনিসকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসো, কিন্তু এই প্রাকৃতিক জিনিস যে সৃষ্টি করেছে
তাকে
তো ভালোবাসে,
মালিককে ভালো,
তাকে তো স্মরণ করুন। তো নাম্বার চার হচ্ছে, মানুষ গুনাহকে ভালোবাসবে কিন্তু তওবা করাকে ভুলে যাবে, যেটা আজ সমাজে দেখা যাচ্ছে। আরে তুমি সুদ খাচ্ছ, তুমি ব্যাংকে টাকা রাখছো, তোমার পার্সেন্টেজ 5%, আমার 2%, আমাকে আরও বাড়াতে হবে। এই যে গুনাহের একটি প্রতিযোগিতা, গুনাহের প্রতি একটি লোভ, গুনাহের একটি ভালোবাসা, এটা হচ্ছে কিন্তু তওবা থেকে মানুষ
ভুলে যাচ্ছে, ভুলে বসছে।
নাম্বার পাঁচ হচ্ছে, মানুষ অর্থনীতিকে ভালোবাসবে, দালালকে ভালোবাসবে,
বাড়িগাড়ি
ভালোবাসবে কিন্তু ওয়াংসাউনাল মাকবারা, তারা কবরকে
ভুলে বসবে, রাইট।
এই যে উদ্দীপনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা যেন এইগুলো থেকে বিরত থাকি, যে এই যে পাঁচটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 1500 বছর পূর্বে, কিন্তু এই যে পাঁচটি বিষয়, প্রত্যেকটি বিষয় আজ সমাজে
পরিলক্ষিত
দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে,
রাইট।
এখানে একটি বিষয় এমন নয় যে আগামীতে হবে, সকল বিষয় বর্তমান,
সবগুলোই কিন্তু এখন আমাদের চোখের সামনে, আশেপাশে যদি আমরা একটু তাকাই তবে দেখা যায় মানুষের মধ্যে এই অভ্যাসগুলো বা এই রোগগুলো বা এই এই এইগুলো পাওয়া যায় মানুষের মধ্যে। তো আমাদের উচিত, আমরা, আমি নিজে, আপনি, আমাদের উচিত আমরা নিজেও নেক আমল করা এবং অপরকে নেকির প্রতি উৎসাহ প্রদান করা, সে আমার সন্তান হোক, আমার ঘরের পরিবারের কোনো সদস্য হোক, বা আমার পাড়া প্রতিবেশী হোক, বা আমার আত্মীয় হোক, যেই হোক না কেন, আমি নিজে, যেমন মাদানী চ্যানেলের অনেক দর্শক শ্রোতার অভিমত আমাদের কাছে আসে যে আমি মাদানী চ্যানেল দেখি এবং অপর অপর ভাইকেও মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ দিই, এটাই তো
নেকি লাভের উৎসাহ দেওয়া তাদেরকে। মাদানী চ্যানেল দেখো, নেকি আছে, সওয়াব আছে। আচ্ছা, দান খয়রাতের ব্যাপারে উৎসাহ প্রদান করা, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, যত ভালো কাজ আছে, সওয়াবের কাজ আছে, সকল কাজের ব্যাপারে যে যেটা উপযুক্ত, যে যেটা বুঝবে, যে যেটা পারবে, তাকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করা। দেখেন আপনি করেন এটা, যদি সম্ভব হয় করলে ভালো, এভাবে করে। যখন আমরা একে অপরকে নেকির নেকি লাভের উৎসাহ প্রদান করব, আল্লাহ চায় সমাজ থেকে, ঘর থেকে, এলাকা থেকে, রাষ্ট্র থেকে যে অঘটনগুলো ঘটছে এগুলো দূর হয়ে যাবে। কেননা মানুষের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় নেকি করার এক লোভ মানুষের মধ্যে চলে আসবে। তখন আর এটা হবে না কি একজন মানুষ মসজিদে যায় আর একজন মানুষ বাজারে যায়। যদি আমাদের মধ্যে এটা আমরা করতে পারি, দাওয়াত, নেকির দাওয়াত দিতে থাকতে পারি, তবে যখন কেউ দেখবে যে এক ভাই দোকান বন্ধ করছে মসজিদে যাওয়ার জন্য, তো পাশের দোকানদারও বলবে আমিও তো যাবো, আমারও যাওয়া দরকার, আমিও যাবো, কেননা তারও প্রয়োজন, আমারও নেকি প্রয়োজন। তো এভাবে করে আমরা আগে নিজেকে, এরপরে নিজের পরিবারকে, এরপর আমার পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, এভাবে করে নেকির দাওয়াত দেওয়া আমরা শুরু করি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। কেবল শাইখে তরিকা তামির এহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া যে টার্গেট নিয়েছেন, যে উদ্দেশ্য নিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কাজটার মধ্যে আমরা নিজেও চলে আসি, আমরা নিজেরা করি। আজকে কিছু ইসলামী ভাই ফয়জানে মদিনায় আসছিলেন ভিজিট করার জন্য, দেখার জন্য। তো সে বললেন, দাওয়াত ইসলামীর নাম তো আগে শুনছি, কিন্তু এত বিশাল, এত মহান, এত কিছু, এটা আমার ধারণাতে ছিল না। আপনাদের ছেলেরা, আপনাদের ইসলামী ভাইরা মাঝে মধ্যে আমাকে নেকির দাওয়াত দিত, হ্যাঁ আমি শুনতাম বা আমাকে বলতো, আমার কাছে আসতো, কিন্তু এত বিশাল আকারে, এত নেটওয়ার্ক, এত বড়, এটা আমার জানা ছিল না। যখন তিনি মাদানী চ্যানেল ভিজিট করলেন, ফয়জানে মদিনা ভিজিট করলেন, অনেক সময় তার সাথে আজকে কথাবার্তা হলো, সে বলল আল্লাহ তাআলার দয়া যে এত মহান এক নেটওয়ার্ক দাওয়াত ইসলামী, সব কিছু উৎসাহ প্রদানের মাধ্যম। তখন আমি তাকেও উৎসাহ প্রদান করলাম, আপনিও চাইলে সুযোগ আছে। তিনি বলেন, আমাকে তো অনেক আগে দাওয়াত দিয়েছিল চট্টগ্রামে, আমি যাইনি, যাওয়া হয়নি, ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে কারো না কারো দাওয়াতের মাধ্যমে আমি চলে আসছি, কিন্তু এসে তো আমি অনেক কিছু দেখলাম এখানে। এরপরে সে মাদানী চ্যানেল নিজের অভিমত দিল যে দাওয়াত ইসলামের সাথে আমরা সবাই চলে আসি, যাতে করে একে অপরকে উৎসাহ প্রদান করতে পারি নেকির কাজের ব্যাপারে, নেকির দাওয়াতের ব্যাপারে। তো এভাবেই ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ একদিন আমার ঘর, আমার নিজে থেকে আমার ঘর, আমার ঘর থেকে আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, একটা দিন আসবে আমার দেশ পরিবর্তন হয়ে যাবে এই নেকির দাওয়াতের মাধ্যমে, আর নেকির নেকি লাভের উৎসাহ প্রদানের মাধ্যমে। আল্লাহ তাবারাকাতাল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নিজে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।